7 ডিসেম্বর 2016, নাজিরপুর ইসলামিয়া আরবিয়া মাদ্রাসা, চৌমুহনী, নোয়াখালী। গুরুত্বপূর্ণ এসএহি বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরিফ বিল্লাহ, তরজমান আকাবির হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব, দামত বরকাতুহুম।
বয়ান রেকর্ড করতে দিলেন নাই, প্রকাশ্যে গোপনে কেউ ছবি তুলবেন না, এবং এটা কোন শূন্যতার আমল না, এর দ্বারা কোনো ফায়দা নেই, বরং এতে গুণা কথা বলেন নেই। এরকম বেপরোয়া হওয়া দিক স্বীকার করি কেন? ওয়ার্ল্ড মাউন্টেনের মধ্যে মানুষ একদমই বেপরোয়া ভাবে ছবি তুলতে থাকে, কি হলো লোকের আছে তো কি জানে? ছবি তুলার দিন নেপাল সেটা যদি এমন কোনো বিষয় হইত, তাহলে তারা সব লোকজনদেরই ছবি নেপাল করতে যাতে উন্নত দিকে দিকে এই সুন্দর ছবি দিকে তারা যেন দিন কবুল করা সহজ হয়ে যাবে। ইউটিউবের একজন কত সুন্দর ছিলেন আমাদের কারণে কত সুন্দর ছিলেন, তারপর আমি একজন কত সুন্দর ছিলেন, এই ছবিগুলো সত্যি তো বলব আপনার তার বেড়েগুলা নিজে নিজে খুশি হয়েছিল। তিনি হতো আবুল, তিনি হতো সমর, তিনি হতো আব্দুলের বন্ধু উসমান আলী, না কোনো ছবি যদি আমরা নেপাল করেছি তো এটা নিয়ে এরকম বাড়াবাড়ি করার কোনো মানে হতে পারবে। কিছু বড় বিচার এখন খুব শক্তিশালী যুক্তি ভাড়া করার চেষ্টা করে, যুক্তি ভাড়া করার চেষ্টা করেন যে এর দ্বারা ইসলামের প্রচার করা, যুক্তি ইসলামের যুক্তি খাড়া করা লাগে না, এটা আগে থেকে খাড়া থাকে, সেটা খাড়া করানোর কোনো দরকার আর দেড়াজার বছর মধ্যে খাড়া করা খাড়া ছিল না, দেড়াজার বছর পরে আমি ফেলে খাড়া করে দিতে কি খাড়া হয়ে যাবে। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله كثيرا وسبحوا بكرة وأصيلا. وقال تعالى والذين آمنوا وسبحوا بالله صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم فيما يرضي عن ربي تبارك وتعالى هم القول لا يشتري منك جسرهم. وقال عليه الصلاه والسلام تقبل دينك يترك العمل القليل. وقال النبي صلى الله تعالى عليه وسلم تقي المعين تشد على العقاب من اهل عامل، او كما قال رسول الله صلى দুনিয়া সৃষ্টি করলেন এবং দুনিয়াটাকে ভীষণ সুন্দর বানাইলেন। সাজাইলেন একদম খুব ভালো মতো সুন্দর ভাবে চমৎকার সাজানো তিনি সাজাইলেন। উদ্দেশ্য হল যে এই দুনিয়াতে আল্লাহ পাক জেলা মানুষ মানুষ সৃষ্টি করবে, মানুষ পাঠাবে, যারা আল্লাহকে নিয়ে ব্যস্ত থাকবে, আল্লাহকে মহব্বত করবে, আল্লাহ পাকের বন্দেগী করবে। তো যেই বান্দারা আল্লাহর প্রতি ইমানওয়ালা, আল্লাহর বন্দেগীওয়ালা, আল্লাহর মহব্বতওয়ালা, তারা যেন একটা সুন্দর পরিবেশে বসবাস করতে পারে। একটা সুন্দর পরিবেশ আল্লাহ তারা পৃথিবীতে আগেই সৃষ্টি করলেন। এই আসমান কত সুন্দর, এই জমিন কত সুন্দর, এই গাছগাছালি কত সুন্দর, এই পাহাড় পর্বত নদী নালা কত সুন্দর সুন্দর পৃথিবী বানাইছেন মহান রব্বুল আলামিন। বান্দারা যাতে এই সুন্দর পৃথিবীতে থাকে আর নিজেদের জীবনকে আল্লাহ পাকের বন্দেগী আর মহব্বত দ্বারা সুন্দর বানায়। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলে বাকী বদাইতুন ও তুরিতিনি ফহাযাল বালাদুল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক জেলা জেলালু মারওয়ালু তিন জায়দুন এবং দূর পাহাড় এবং বালাদুল আমিন মক্কা মুকাররমার কথন করে বলেন, এটা সন্দেহাতীত বিষয় যে মানুষদেরকে পৃথিবীর সব কিছুর চেয়ে আমি সুন্দর করে সৃষ্টি করেছি। সবচেয়ে বেশি সুন্দর করে আল্লাহ পাক মানুষদেরকে বানিয়েছেন। চাঁদ সুন্দর কিন্তু চাঁদের চেয়ে মানুষ বেশি সুন্দর, ঘোড়া সুন্দর চাঁদি সুন্দর তার চেয়ে মানুষ বেশি সুন্দর, সাপলা হাসনা হেনা সুন্দর এবং পদ্ম ফুল সুন্দর তার চেয়ে বেশি মানুষ সুন্দর। পূর্ণিমার চাঁদ পূর্ণিমার একটা দেখলে কত ভালো লাগে, খুব সুন্দর, তার চেয়ে ফুটফুট একটা সন্তান এক বাবু যেটা ঘোড়ের মধ্যে সেটা পূর্ণিমার চাঁদের চেয়েও হাজার বেশি সুন্দর। কি কথা বলেন, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির জামানায় এক লোক পাগলা দিতে আপনাকে বউকে বলে বলছে যে তুমি যদি কালো মোড়ে বলছিল জম কালো হোক যে তুমি যদি পূর্ণিমার চাঁদের চেয়ে বেশি সুন্দর না হোক তোমার তিন কথা, তিন কথা আপনারা বুঝেন না, তাহলে তোমার তিন কথা এরকম বলছিল। পরে একটু পরে এখন খেয়াল হলো যে আল্লাহ আমি কি বললাম, একটু বড় পাগলা নেই বউ তো জম কালো, তাহলে তো বউ গেছে মনে হয় বউ তো নাই। তো ওখানে কোনো হুজুরের কাছে গেছে বড় আলেম মানুষ গিয়ে বলছে এইরকম কথা বললাম আমার বউকে আসে না কিন্তু বলছে যে কিরকম বউ ভীষণ কালো ভালো লাগে না পছন্দ লাগে না তো বউ গেছে। আগে তো গোসা হয় মিলাপত্তা বলে পরে মাথা ধরে দিয়ে করলাম, কারণ এক জমানা যার সঙ্গে কাটে মানুষের সেটা কালা হলো ভালো লাগে, এক জমানা যার সঙ্গে কাটে তাই না। আর যখন দেখেন যে এইটা গেছে গিয়া তো আরেক বাড়িতে বিয়ে হয়েছে ওই বাড়ির পাঁচ দিয়ে যাইতে সময় যে এই বাড়ির দরজাটা এই বাড়িতে সেটার বিয়ে হয়েছে, যতবার যায় ততবার মাথা গরম হবে, ততবার মাথা ধরো, ততবার পেশানি হয় ওই জেলায় করে যে আধা করেও অসুস্থ হয়ে যায়। এই কাজ তুমি করতে পারো যেই কাজের কারণে এখন অসুস্থ খালি মাথা নষ্ট সারা জীবনে এরকম করে মানুষের, তো সেই এরকম ঝামেলা করা উচিত ছিল না। রসুলের পাঁচজন বলছেন তিন জিনিস এরকম আস্তে আস্তে বলো, আর ঠাট্টা করতে করতে ফুর্তি করতে করতে বলো, আর রসিকতা করতে করতে বলো, যেতেই বলো মুখ দিয়ে বললে তিন জিনিস এটা খুঁজে দেয়, তার মধ্যে একটা হচ্ছে তালা। কি কথা বলেন, একটা হলো কি তালা, যে মানুষ এইরকম যে তালাকের মামলায় বুঝে অবস্থা একটা কিছু ঘটায় দিল বলে বসলো, ঝগড়া করলে গরম হলে তো বিরোধ, মাথা ধরলে তো আর কোনো কথা নাই জড়িয়েছে, কথা এই একটাই আছে আল্লাহ আমাদের শয়তানের ঝোঁকা থেকে হেফাজত করে। যাই হোক কথা সেদিকে নাকি এগিয়ে যায়, তো ওই লোক ওই হুজুর তো মহাসার আলের মানুষ উনি বলছেন যে হ্যাঁ বউ তো নাই বউ নাই চলে গেল। এখন কি করা যাবে? পরে গেছে, আচ্ছা এই যে হুজুরের নাম বললাম, সে হুজুর কিন্তু মা বলি না, এ ভক্তরীর কোনো মহাদেশ্বর বা বুদ্ধি চাপ না, কি কথা বললেন ভক্তরী মাদেশ্বর বুঝলেন না, এইরকম লাখ লাখ আলেম বানানোর মতো যোগ্যতা সম্পূর্ণ ইমাম উনি বলে দিতেন যে তোমার কম নাই। উনি আরেক জায়গায় গেছেন, গেলে উনিও বলছেন যে কি হুজুর কি খবর, বলে যে এরকম ব্যাপার, তো আমার তো এই বলছেন যে এখন কি হবে, বলুন না তোমার তো বউ নেই, বউ শেষ, কারণ তুমি বলছো পূর্ণিমার চাঁদের থেকে যদি ওটা শুধু না, তুমি নিজেই কবে ওটা কালা অভিজ্ঞ কালা পছন্দ লাগে না, বাবা মা বিয়ে করে আছে তো আসে ঘরে আসতে হবে, কিন্তু এটা কেন বললাম তো এখন ও তো চলে যাবে, মন খারাপ না যাই হচ্ছে এর নিয়ে থাকবে, কিন্তু এখন আসে কিনা এসে হলো করবো না বউ এক ঘর বসে তার গুরুদের কাছে গেছে, তিনিও বড় আলেন ইমাম, তো উনিও বলে দিলেন আর তো মনে বসে এসে এখন ইচ্ছা ছিল না সেখানে যাওয়ার, কিন্তু সবাই বলছে বউ নাই এখন সর্বশেষ যাওয়াই লাগে। হ্যাঁ যাই মোকাল্লেদ যে হয় মানে হানাফি মজহাব মানে না, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহির কথাবার্তা পছন্দ করে না, সেই লোক তো হানাফি কোনো মুক্তিসাহের কাছে যাওয়ার কথা না, কি কথা বললেন এখন যখন দেখবো যে না কোনো রাস্তা তো নাই, তো যাই থেকে হজরত ইমাম আবু হানিফার নিকটে গেছে, হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির নিকট গিয়া বলছে হুজুর শান্তই কথা বলে বসছিলাম, হ্যাঁ এখন বউ আসবে নাকি গেছে, এই বিবিটা আমার না এটা শেষ, হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির বলে নিঃসন্দেহ হু তোমার আসবে, এক তালাক হয়নি আর বাকি হুজুরকে বলে দিচ্ছেন তিন তালাক হয়ে গেছে, কি কথা বুঝলেন, ওনারা তো বলছেন তিন তালাক আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহির ডাইরেক্ট বলেছেন এক তালাক হয়নি, এই জন্যই তো লোকজন এই হানাফিদের উপরে অসন্তুষ্ট হয়ে থাকে যে যে কথা কোরআন হাদিসে পাওয়া যায় না তারা এগুলি বাই করে ঢুকে গেছে, কি কথা বুঝেন মনে করেন যে আজকে আমিন বলা এটা বোধ হয় কোরআন হাদিসে নাই, ইমামের পিছনে যে ফাতিহা পড়তে নিষেধ করে এটা বোধ হয় কোরআন হাদিসে নাই, এগুলো মনে করতে থাকে, কি কথা বুঝেন নাই, অথচ সবটাই ভুল ধারণা। ইমাম আনোয়ার সাহেব কাশ্মীর রহমতুল্লাহ তিনি বলতেন যে দারুল দেওবন্দের বিখ্যাত মহাদ্দেশ ছিলেন, আরবের বড় বড় আলেমরা তার সামনে আসতে হতবাক হতেন এবং বলতেন যে আপনার মধ্যে এত বড় বিশ্বকামার মহাদ্দেশ হাদিস বিশারদ আর আপনি মজাব অনুসরণ করেন, হ্যাঁ আমরা তো এর থেকে অনেক কম এনে দিয়া মজাব মানি না, আল্লাহ আনোয়ার সাহেব কাশ্মীর রহমতুল্লাহ বলতেন যে তোমরা একটুখানি এনে নিয়া পরে মজাব মানো না, আর এই পরিমাণ সাগরকে সাগর এর মাল্লা আমাকে দান করছেন কোরআন হাদিসে তার আলোকে আমি মনে করি মজাব মানা বাজে, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, এই যে হানাফিদের এর কোরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না বা মিলে না যে কি জন্য মিলে না এখন শুনে এই ঘটনা থেকেই আপনারা মোটামুটি হালকা একটু আগ করা যাবে আইডিয়া করা যাবে, এখন তো ওই লোক বলল যে ওই দুই বড় ইমাম ওনারা বলছেন যে তিন তালাক হয়ে গেছে তোমার বউ নেই, তো হজরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ বললেন ওরা সবাই ভুল বলছে, সবাই ভুল বলছে তোমার বউ, আচ্ছা এই লোক গেছে গিয়া ওই এখন মনে করলো যে দেখি একটা জিনিস আবার আলাপ করলে হয়তো নতুনভাবে খেয়াল পরিবর্তন হতে পারে, তো কোনো এলমের কথা সামনে আসলে সেটার লোকে আবার হয়তো ফসলা আসবে, ওই লোক গিয়ে আবার এক একজনের সঙ্গে সাক্ষাৎ করছে আর বলছে যে হজরত ইমাম আবু হানিফা যখন গেলাম তিনি তো বললেন যে তালাক হয় নাই একটা, আপনারা বলেন তিন তালাকে হয়েছে আর ভীষণ খেয়েছে তারা, হ্যাঁ এইরকম কথা বলে যেখানে তুমি পরিষ্কার বলছো যে চাঁদের থেকে সুন্দর না হলে তুমি তো নিজেই বলে যে সেটা একদম কাজ যে একদমই তোমার পছন্দ হয় না, তো সেটা চাঁদের থেকে সুন্দর হয় তো ঠিক আছে, হ্যাঁ যদি যখন তুমি কথা বলছো যে তাহলে তিন তালাক তো তিন তালাক হয়ে গেছে না, তো এইরকম এক দুই তিন তিন হুজুরের সঙ্গে দেখা করছে, তো তারা ওই লোক আইসা হজরত ইমাম আবু রহমতুল্লাহ আলী নিজের জানাইছে যে ওনারা তো শক্তভাবে বলেন যে না তিন তালাক করে হজরত ইমাম আবু রহমতুল্লাহ আলী বলেন এক তালাক হয় যাও, তো তারা এই সংবাদ পাওয়ার পরে হুজুররা বলছেন যে ওনার সঙ্গে বহস করুন, বহস করুন, ঠিক আছে বহস করো। হজরত ইমাম আবু আলী রহমতুল্লাহ বহস করার জন্য রাজি হয়েছেন। তো তারিখ হল, সেখানে সবাই আসছেন, তারা হজরত ইমাম আবু আলী রহমতুল্লাহ আলী গেছেন বহস। তো মাগরিবের নামাজের সময় এখন অথবা এখানে নামাজের সময় তো ইমাম কে হবে? তো হাদিস শরীফে আসছে যে তোমাদের মধ্যে যিনি বড় আলেম হবেন তো তাকে তোমরা ইমাম পান। এখন তারা মশলা করেন যে তাই বলো বড় আলেম তো উনি, চলো ওনার ইমাম আপনি নামাজ পড়ান। তাহলে ইমাম আবু আলী রহমতুল্লাহ আলাইহি যেহেতু তিনিও হাদিস জানেন, মশলা মশাই জানেন, তাই তিনি অস্বীকার করেন যে ঠিক আছে চলো ভাই। তো তিনি নামাজে দাঁড়াইছেন, শুনতেছেন আপনারা? নামাজে দাঁড়ায় এখন আলহামদুলিল্লাহ পরে বলতেছে নামাজ পড়ছেন, নামাজ পড়ে তারপরে সালাম ছুটি গেছেন, সুযোগ পড়লেন না, সুযোগ পড়ে দেখেন যে গুরুরা সব প্রসব হয়েছে। কি ওনারা বুঝছেন যে এই যে আমাদেরকে সুরজ নিয়ে চলে গেছে, যে আমাদের হানাবিদের দলিল পাই না, বুঝলেন কেন্দ্রে পাই না, আসছে আসছে ভালো মতো বুঝা দলিল বুঝে আসে না, কি হ্যাঁ সৌদা একদম মোটা করে বললে তখন বুঝে আসে। আর রব্বুল আলামিন কথা দেন, ইশারা করেন, ইঙ্গিত করেন বা কতটা গভীর ভাবে বলেন, ওগুলি গভীর ভাবে বোঝার কঠিন হয় না। আর হানাফি ওনারা গভীর ভাবে বুঝলেন আর বুঝলে মশলা বলেন, ওই গভীরে দেখতে না পারার কারণে উপর উপর থেকে বলে দেন না, হানাফিদের কথাবার্তা মশলা মশলার কোরআন হাদিসের সঙ্গে মিলেন দীর্ঘ করতে এত উপরে থাকে। তুমি তো এখন পর্যন্ত বুদ্ধদের মতো প্রেমিক করে ভাষ্য করছো, কি কথা বলবে? আল্লাহ পাক আমাদেরকে মূল দান করে যে সত্যি গুরু ওয়াহেদ আসাদ ওয়ালা শেখ ওয়াহেদ আল জাহাদ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহ পাক যাকে দিনের গভীর সময় গভীর এলম দান করেন, তো আবেদের উপরে এইরকম একজন মজবুত আলেম তো শয়তানের বিরুদ্ধে বিজয়ী হওয়ার জন্য হাজার হাজার আবেদের চেয়ে বেশি শক্তিশালী, হাজার হাজার এখানে আদিপুরীকে এক হাজারের ব্যাপার আছে, হাজার আবেদের চেয়ে নিজেকে বুঝতে পারলে তখন বোঝা যাবে যে এখানে আল্প এটা তার সিরিয়াস করবে, যার অর্থ দ্বারা যে শুধু হাজার না হাজার হাজার আবেদের চেয়েও হ্যাঁ বরং লাখ কোটি আবেদন চেয়েও পরিমাণ আবেদের চেয়েও ভারী একজন রোগী একজন আবেদনে দিয়ে যদি মজবুত আবেদন দিন হন। কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাদিসে আর এই সমস্ত ভাষায় বলছেন হুমায়ুন ইউরিদুল্লাহ বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ দ্বীন, আল্লাহ পাক জানে যে লাল পাপানো বল যাকে কামিয়াব করতে চান, যাতে আল্লাহ পাক নৈকট্য দিতে চান, নূরওয়ালা জিন্দগি দিতে চান এবং জান্নাতুল ফেরদাউস দিতে চান, আল্লাহ পাক তাকে দিনের গভীর এলেমের উত্তম দান করে। খায়ের মানে যে লোকের যে যে লোক গিয়ে জাহান্নামে পড়বে সে কিসের খায়, সে কিসের বাবাই পাইল, কি নিয়ামত পাইল, যে জাহান্নামে গেল কিসের শান্তি পাইল, কিসের নিয়ামত পাইল, যে দুনিয়াতে থাকলো কিন্তু আল্লাহ পাকের আজাদের মধ্যে অশান্তির মধ্যে থাকলো, যে কিসের যে আল্লাহ পাকের তরফ থেকে ন্যায় তোমার যদি আল্লাহ যাকে ভালাই দিতে চান এই ভালাই মানে খায়রের কাজ তার বিনোর কাজ দিকটা আসি খায়রে আসি বড় রকমের ভালাই দিতে চান, বড় সম্মান দিতে চান, বড় কামযাবি দিতে চান, ইমান ছাড়া বড় কামিয়াবি হয় না, এখলাস ছাড়া বড় কামিয়াবি হয় না, তাকওয়া ছাড়া বড় কামিয়াবি হয় না, আল্লাহর মহব্বত ছাড়া বড় কামিয়াবি হয় না, আল্লাহর ভয় ছাড়া বড় কামিয়াবি হয় না, সুন্দর চরিত্র ছাড়া বড় কামিয়াবি হয় না, জাহান্নাম থেকে মুক্তি না পেলে বড় কামিয়াবি হয় না, এই খায়রের মধ্যে সত্যতা। শুনতেছেন প্রিয় বন্ধুরা, বাইরে হাদিসে পাওয়া যায় অর্থ দাঁড়ায় আল্লাহ তাকে ইমানে কামিল দিতে চান, আল্লাহ পাক তাকে এখলাসে কামিল দিতে চান, আল্লাহ পাক তাকে নূরে কামিল দিতে চান, আল্লাহ পাক তাকে নিজের সন্তুষ্টিওয়ালা জিন্দগি দিতে চান, আল্লাহ পাক তাকে এখলাসওয়ালা ইবাদত জিন্দগি তৌফিক দিতে চান, আল্লাহ পাক তাকে দুনিয়া আখেরাতের কামিয়াব দিতে চান, আল্লাহ পাক তাকে আখেরাতের ময়দানের পেশানি থেকে বাঁচাইতে চান, আল্লাহ পাক যাকে বিনা শাস্তিতে জান্নাতুল ফেরদৌস দিতে চান, বেলায় উচ্চ মাকাম দিতে চান, আল্লাহ পাক তাকে কোরআন সুন্নাহর রুবি হেলেম এবং কমল দ্বারা বন্ধ করে শুনতেছেন প্রিয় বন্ধুরা, যে এইরকম আদমি দিন দিয়ে হবে বা যে মানুষটা এরকম হবে না তাদের দায়িত্ব কি হবে, এইরকম যোগ্য ব্যক্তির অনুসরণ করা। এজন্য পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, যে তোমরা যারা দিনের গভীর এলেম নাই বুঝ নাই, যাদের এলেম আছে তোমাদের দায়িত্ব হলো তাদের কাছে জিজ্ঞাসা করা, তাদের থেকে দেওয়া এবং সেটাকে ফলো করা, সেটাকে মানা, এটা তোমাদের উপরে কর্তব্য। ফাসআলু আহলা যিকরি আল আমরুল মাআরুফ, যে আল্লাহ পাক যখন নির্দেশ করছেন তখন বোঝা গেল যারা আলেম না তারা বিজ্ঞ ওলামায় দিনের দিকর থেকে দিন শিক্ষা করা মানে পড়ে, যেরকম নামাজ পড়ো, যেরকম রোজা পড়ো, অন্যভাবে যারা দিন জানে না তো ছেলে ওলামায় দিন যারা তাদের নিকট থেকেই দিনের এলেম নেওয়া, তাদের উপরে পড়ো, যে কোনো লোক থেকে নেওয়া, ডান কাছের আগে একজনকে একজনের পাই পাইয়ে তার কাছ থেকে জিজ্ঞাসা করা, হ্যাঁ রাস্তাঘাটে দোকান পাঠে অফিসে আদালতে একজনকে পাইলে সে বললো যে আমি বোহারি শরীফের অনুবাদ পড়ি ইংরেজিতে বাংলাতে, তার কাছ থেকে দিন শেখা, আল্লাহর কসম আল্লাহ রসুল কেমন কোনো কথা বলেন নাই কোনো হাদিসের মধ্যে, বরং আল্লাহ পাকের দিন শেখার জন্য প্রিয় বন্ধুরা একটাই শুধু রাস্তা, সেটা হলো নবীর নিকট থেকে নেওয়া, নবী যখন জিন্দা থাকেন আর নবীর পরে সেরে ওলামায় দিন থেকে নেওয়া, এছাড়া দ্বিতীয় কোনোই রাস্তা নাই, তাই না, যে আল্লাহ পাকের দিন শেখার জন্য দিন নেওয়ার জন্য। হ্যাঁ বাকি যাদের থেকে মানুষ দিন নেবে সেটা যদি ওলামায়ে কেরাম বলে যে হ্যাঁ ঠিক আছে ওনার কথা, তাহলে সেটা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আর মিথ্যা ওলামায়ে কেরাম বলে ওনাদের কথা ঠিক নাই তাহলে সেটা ঠিক নাই, এটার উপরে আমাদেরকে চলতে হবে। বর্তমান বিশ্বের মুসলমান তো মাশাআল্লাহ অনেক, মুসলমানকে তো নমরুদ বলা যায় না, মুসলমানকে আবু লাহাব আবু জাহাল বলা যায় না, কিন্তু বহু মুসলমান মুসলমান থাকা সত্ত্বেও হাজারো ভুলের মধ্যে, অন্ধকারের মধ্যে, গুমরাহির মধ্যে, ভুল রাস্তা অনুসরণের মধ্যে, বরং ভুলটাকে দিন মনে করা, ভুলটাকে দিন মনে করে প্রচার করা এবং বোঝানোর মধ্যে যে ব্যর্থ অনেক মুসলমান, এই ভয়ঙ্কর এক্সিডেন্টের আল্লাহর কসম একটাই শুধু কারণ, সেটা হলো যে মুসলমান নবীর পরে শুধু ওলামায় দিন থেকে দিন নেওয়ার এই সড়ক ভুলে গেছে। শুনতেছেন প্রিয় বন্ধু, এটা না যে এই মুসলমান যে আলেমদের শত্রু মনে করে, আলেমদের বিরুদ্ধে লাগছে, আলেমদের বিরুদ্ধে চলা ফরজ মনে করে বা ইসলাম মনে করে, এটা না, কিন্তু আলেমদের থেকে দিন নিতে হবে, অন্য জায়গার থেকে দিন নিলে সেটা দিন হবে না, এই দিন এই দূর মুসলমানদের মধ্য থেকে যখন থেকে সরে গেছে তখন থেকে মুসলমানরা বিভিন্ন গুমরা দলের দিকে অগ্রসর হতে শুরু করছে, এখন সেই পথ থেকে মুক্তির একটাই রাস্তা, সেটা হলো তাফসীর দেখব পাক্কা উলামায় দিন, আল্লামা সাদ্দির আবু উসমান তাফসীর, যারা বড় আলিম ছিলেন, কোরআন সম্পর্কে সাগরকে সাগর সম এলেন ছিল, তাদের ওইরকম বড় ধরনের আলিম যাদের মধ্যে আল্লাহর ভয় ছিল পূর্ণ মাত্রায় এবং রসুল সাল্লাহ ইসলামের সুন্নতের আমল এবং অনুসরণ ছিল পূর্ণ মাত্রায়, এইরকম আলেম দ্বারা একদিকে কোরআন সুন্নার এলমের সমুদ্র, আরেকদিকে তারা সেই মোতাবেক কামের নূর নূর নূরানি জিন্দগি বানা, এইরকম আলেমদের অনুসরণ করা মানে আল্লাহ নবীর নায়েবদেরকে অনুসরণ করা, নায়েব রসুলদেরকে অনুসরণ করা, যাদের এলেম এতটুকু যে এমনি ওয়াজ করতে পারে। শুনতেছেন আমার কথা আপনারা, এখানে এরকম কোন জঙ্গলের মধ্যে তো আমি বয়ান করি না, তাই না, সুন্দরবনের ভিতরে গিয়া বা পাহাড়ের মধ্যে গিয়ে বয়ান করতেছি না, এরকম জায়গায় বয়ান হওয়ার করার ত্রুটি হচ্ছে যেখানে বহু বড় বড় আলেমুল্লাহ মসজিদ আছে, এইটা সুবিধা হলো যে ভুল কথা বললো তো আলেমরা বসে থাকবেন সবাই, তারা তো বলবেন হ্যাঁ এরকম ভুল তো তাকে বলবেন, তারা তো প্রতিবাদ করবেন। যে কটা কথা জানে মানুষ সে কটা কথা বলার অনুমতি আছে, পাঁচটা জানে পাঁচটা বললো, দশটা জানে দশটা বললো, পঞ্চাশটা জানে পঞ্চাশটা বললো, একশোটা জানে একশোটা বললো, ও আপনি করতে চোখাল সাতটা দশটা। এই কটা সারা দুনিয়াতে ঘুরতে ঘুরতে এশিয়াতে আমেরিকাতে ইউরোপে যেখানে যায় বললো বললো বললে সাত আসমান সাত জমিন থেকে ভারী দূর তোমার অর্জন হলো হাতে ফেরবে নাই। এখন এই কথা এই লোক যদি সারা দুনিয়াতে এক হাজার বছর পর্যন্ত বয়ান করে, এটা আল্লাহ নিজের দাওয়া, একটা কথার দাওয়াত দিয়ে নিজেকে মামুলেছে। লাখ কোটি আমেরিকা এশিয়া ইউরোপ লাখ কোটি বার দিকে করলে তার চেয়েও এই লোকের একটা কথার মূল্য বেশি শুনতেছেন কি বন্ধু। এজন্য আল্লাহ পাকের দিন সম্পর্কে যে যতটুকু জানে সেটুকু বলাই আল্লাহ দিনের দাওয়াত। যে লোক নামাজের দিকে ডাকলো সেটা নামাজের দাওয়াত, যে লোক ইমানের দিকে ডাকলো সেটা ইমানের দাওয়াত, যে লোক রোজা রাখার জন্য বললো সেটা রোজা রাখার দাওয়া, সেটাও ইমান সেটাও দিনের দাওয়াত। যে লোক বললো ভাই আপনার আপনার তো সুরা সহি না, আলহামদুলিল্লাহ সহি না, আত্মাহিয়া সহি না, দোয়া কিন্তু সহি না, এই সহি করা শুদ্ধ করা ভাই ওয়াজে আপনি সেটা করেন না। এই লোক যে কথাটা বললো এটা আল্লাহ দিনের দাওয়াত। একবারে সিনেমা যাইতে সাহেব বললো যে তো আসেন আপনিও চলেন, তো আপনার পোশাক দেওয়া লাগবে না, আপনার তো আমি বলে ভাই ইনশাআল্লাহ এই সিনেমা দেখার তো গুণা, সেখানে তো কোনো সুন্দরের জিনিস নেই, আখেরাতের জিনিস নেই, যেটা আছে সব আল্লাহ পাকের অসন্তুষ্টের জিনিস, তো সেটা দেখার তো গুণা হবে। ভাই আমি তো যাবোই না, ভাই তুমিও যাবে না, চলো ভাই আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, যেখানে আল্লাহ নারাজ এমন কথা এমন কাজ ঠিক তো না। আর তুমি আমাকে দেখো বন্ধু মানুষ, কিন্তু আমি তোমার কথা মানবো না, আমার আল্লাহ রসুলের কথা মানবো সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, না আমার স্রষ্টা আমার পালন করতে মহান আল্লাহর কথা মানবো। লা তাওয়াতা লিমাবলুকিন ফিমা ফিহি খালি, আল্লাহ নারাজ করে মাবলুকের কথা শোনা তো ভাই যাবে না, এই জন্য আমার তোমার এই কথা আমি শুনবো না, আমার ভাই তোমাকে বলবো তুমিও যাও। এই রোজ দাওয়াত দিল এটা মুস্তাহাবের দাওয়াত না, এটা এসরাজের দাওয়াত না, এটা আওয়াবিনের দাওয়াত না, এটা তাহাজ্জুদের দাওয়াত না, যে আল্লাহর কসম যে নফল হওয়া তোমরা দাওয়াত না, সে গুনাহ থেকে যে দূরে থাকতে বললো আল্লাহর কসম এটা একদম ভারী ফরজের দাওয়াত। আমার প্রিয় বন্ধুরা আপনারা আমার কথা বুঝতেছেন, বড় মুশকিল মামলা যে আল্লাহর দিনের দাওয়াত মানুষ বুঝে না। একজন বোখারের দিনে পড়া করে এটা তো দাওয়াত না, এটা দাওয়াত একটু কি যে আল্লাহ রসুল্লাহ রসুলের কথা একজনকে বললো দাওয়াত, দশজনকে বললো দাওয়াত, যে কম বুঝে তাকে বললে দাওয়াত, আর যে বেশি তো বেশি বুঝে তাকে বললে আরো বড় দাওয়াত। কি কথা বলেন না, আল্লাহ দিনের দাওয়াত দিলেন আপনি একদমই সমাজের নিম্ন শ্রেণীর কর্মচারীদেরকে, আরব দুনিয়াতে সে ইসলাম কবুল করলো, এটাও আল্লাহ দিনের দাওয়াত। কিন্তু রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দাওয়াত দিতে গেলেন আল্লাহর দিনের দিকে ডাকতে গেলেন, তো তাই চলে গেলেন, এবং ওই সমাজের বড় বড় নেতাদেরকে তিনি এই দিনের কথা শুনেছে চাইলেন। কেন, যে এরা যদি দিন কবুল করে বসে এদের বুঝ ভালো প্রভাব বেশি, এদের একজন দিনের দাওয়াত কবুল করলে ইসলামের ইমানের দাওয়াত কবুল করলে লাখ কোটি দাওয়াতের উপরেই দাওয়াত ভাগে। কি কথা বললেন, এই জন্যই রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেখানেই দাওয়াত দিতে গেছেন তো এই যে বড় বড় মানুষদেরকে আগে দাওয়াত দেওয়ার চেষ্টা করেছেন, কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ আল্লাহর দিকে ডাকলেন, ইমানের দিকে ডাকলেন, কোরআনের দিকে ডাকলেন, নামাজের দিকে ডাকলেন, রোজার দিকে ডাকলেন, আল্লাহর ভয়ের দিকে ডাকলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম। হযরত আবু বকর উমর উসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বিশ্বের নিচু শ্রেণীর মানুষ, বংশের দিক থেকে দুনিয়ার মর্যাদার দিক থেকে না অনেক উচ্চের মানুষ, তারা দুনিয়ার লাইনেও দুনিয়ার দিক থেকেও তারা অনেক উচ্চ স্তরের মানুষ। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো ওই দিকে যে তিনি দাওয়াত দিতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আর তারা দিন এবং ঈমান ইসলাম এবং দিনের হুকুম আকাম এবং সুন্নাহ এগুলো কবুল করতেন, এইটা লাখ কোটি দাওয়াতের চেয়ে দাওয়াত ছিল আল্লাহ রসুলের ভাই। শুনতেছেন প্রিয় বন্ধুরা? তো অনুরূপ ভাবে যে যেই মানুষটা একটা কথার দাওয়াত দিল আর যেই মানুষটা এক হাজার কথার দাওয়াত দিল, দুইটা কি সমান হবে? তো সেই মানুষ সমাজে গিয়ে দুজনকে নামাজের দিকে ডাকলো, এটাও আল্লাহ দিনের দাওয়াত। কালে আমার সহি শিখায় দিল, এটাও আল্লাহ দিনের দাওয়াত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমগ্র জীবনে তিনি কোরআন সুন্নাহ কাজ শিখা দিচ্ছেন। একজন আলেম দিন পুরাটা যদি শিখায় দেন, ঘোরাইয়া দেন, শুনে দেন, এটা আল্লাহ রাসূলের সমগ্র জীবনের সবটা দাওয়াত পৌঁছে দেওয়া হয়। আর সমাজের শ্রেষ্ঠ লোকেরা যদি দাওয়াত দেয়, তো সেটা হল শ্রেষ্ঠ দাওয়াত এবং সবচেয়ে ভারী দাওয়াত। তো উম্মতের মধ্যে সবচেয়ে ভারী হচ্ছে ওলামায়ে কেরাম, যে ওলামার দিন যখন এইরকম যোগ্য ওলামাদের নিকট এটা পৌঁছে দেয়, এটা আল্লাহর দিনের সবচেয়ে ভারী দাওয়াত এবং বড় দাওয়াত। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে, ভারীদেরকে, প্রভাবশালীদেরকে দাওয়াত দিতে চাইছেন, সেটাকে গুরুত্ব দিচ্ছেন যাতে এই দাওয়াত ভারী প্রভাব বিস্তার করে বিশ্বের মধ্যে। এজন্য যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বেশি উচ্চ মাপের দাবি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের মহাসমুদ্র, অপূর সমুদ্র, যারা জীবনে সবচেয়ে বেশি ধারণ করছিলেন তাদের মধ্যে আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম সারির মানুষ। আপনারা আমার কথা বুঝতেছেন ম্যাডাম? সাহাবীদের মধ্যে যারা আলেম ছিলেন একদম সবচেয়ে বড় হযরত আবু বকর ওমর উসমান আলি, এই সারিতে আরেকজন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনতেছেন প্রিয় বন্ধুরা? একদম প্রথম সারির মানুষ যারা, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আল্লাহর দ্বীন এবং কোরআনের সিরা সিরা বুঝতেন, তিনি বলেন لو أن أهل العلم وزن العلم عند أهله لفاز به أهل الزمان. তিনি বলেন যে ওলামায়ে দ্বীন যদি আল্লাহর দ্বীনের সহিভাবে যে কোথায় এটা পৌঁছাইতে হবে, যোগ্য লোকদের নিকট এলমে দ্বীন আসমানি এলমের কথা পৌঁছান, তাহলে পরকাল তো পরকাল, আখিরাতের কামিয়াবি তো নিশ্চিত, এর বরকতে আমরা পর দুনিয়াতেই তাদেরকে বড় রাজা বাদশাহদের চেয়েও উচ্চ স্তরের বাদশাহ হাতে আপনি দিয়ে দিচ্ছেন, দুনিয়ার বাদশাহ দিয়ে দিচ্ছেন। সারা বিশ্বের মধ্যে, সকল বিশ্ববাসীর মধ্যে আল্লাহ পাক তাদেরকে শ্রেষ্ঠ আসন লাভ করবেন। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলার এই কথার অর্থ তাহলে কি দাঁড়ায়, যে আল্লাহর দ্বীনের কথা বলার জন্য যে যাকে ডাকছে, তো যার কাছে এক পৌঁছে দিত, দ্বীনের কথা পৌঁছে দিত, তুমি দেখো তার মধ্যে এটা গ্রহণের যোগ্যতা কতটা, তার মেধা কতটুকু, তার ভিতরে সমাজ এবং পৃথিবীতে গ্রহণযোগ্যতা কতটুকু, তুমি সেটা যদি খেয়াল রাখো তাহলে আল্লাহ পাক দ্বীনের ফায়দা বৃদ্ধি হবে। এই কথা বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মুসলমানদের মধ্যে যে যেখানে যতটুকু দ্বীনের কথা বলে সেটা দ্বীনের দাওয়াত হবে। বাবা সন্তানকে বললেন যে বাবা তুমি সব ঠিক আছে তোমার, কিন্তু নামাজটা ধরো না, এবার বাবা তুমি নামাজটা ধরো। এই যে বাবা যে ছেলেকে ডাক দিয়ে আসলে নামাজ পড়তে, আল্লাহর কসম এটা আল্লাহর দ্বীনের দাওয়াত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? আমার এই কথা বুঝতে যদি আপনাদের বেশি মুশকিল হয়, তাহলে আমি আরেকটা এমন সহজ কথা, সহজ দলিল পেশ করবো যেটা আপনারা না মানে ঘর যেতে পারবেন না এবং কোনো কথা বলতে পারবেন না। আমি যদি কাউকে বলি হ্যাঁ আপনি উত্তর দেন, আপনি এদিকে মাথা নিচু করে বসে থাকা দ্বারা আপনার জন্য আর দ্বিতীয় কোনো রাস্তা থাকবে না। এরকম একটা শক্তিশালী দলিল পেশ করবো, সেটা হলো যে যখন নামাজের আগে আজান দেওয়া হয়, আল্লাহ আল্লাহ একবার, আল্লাহ বড়, আল্লাহ বড়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি অন্তরে অন্তঃস্থল থেকে সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, অন্তরে গভীর থেকে সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে, হাইয়া আলাল ফালাহ, আসো এই কামিয়াবির দিকে, মানে নামাজ পড়লে তুমি কামিয়াব, হাইয়া আলাল ফালাহ, আরে আল্লাহর দরবার শুরু হয়ে গেছিল ভাই, আজ এই যে একামতি বলছে আল্লাহ একবার, আল্লাহ একবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ করে কোনো মাবুদ নেই ভাই, কি আয়াত। এই যে কথাগুলো বললো লোকটা, জামাতে কিন্তু কোন টাইম নির্ধারণ করার কিছু নাই, তো ভুল চরিত্র ছিল না যে বলে দেওয়া হবে আটটা মধ্যে কোন ভক্তের নামাজ, যেমন আজকে বলা হয় যে পাঁচটা এক মিনিটে ভজনের নামাজ হয় না, অথবা ঠিক ছয়টা পাঁচ মিনিট আগে ভজনের জামাত, ওই সময় তো ভুল ছিল না যে কি বললে মানুষগুলো একসাথ হবে একই সময়, এইরকম তো সাহাবীরা বিভিন্ন রকমের পরামর্শ দিলেন। কেউ ইহুদিরা কেন্দ্রে রাখে ওই পদ্ধতি গ্রহণ করতে বললেন, কেউ খ্রিস্টানরা কেন্দ্রে রাখে সেই পদ্ধতিটা গ্রহণ করে ওইটার আলোকে ডাকতে বললেন, কেউ বললেন যে না পাহাড়গুলো উঠে একদম আগুন জ্বালায় দিলে তো সবাই বুঝতে পারবে রোজ যে ওই নামাজে রাখে, কি কথা বললেন না, কোন সিদ্ধান্ত নেওয়া গেল না, কোন সিদ্ধান্ত নেওয়া গেল না, এইভাবে মজলিস শেষ হয়ে গেল। রসুল্লাহ সাল্লাম যখন চলে গেলেন আর বিলাল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা না, হ্যাঁ হযরত আব্দুল ইবনে যায়েদ ইবনে আব্দুর রব্বি তিনি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিকট আসলেন ফজরের নামাজের আগে। আয়েশা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গে সাক্ষাৎ করলে এবং বললেন ইয়া রসুল্লাহ এক ঘটনা, কি নাম স্বপ্ন দেখছি, কি স্বপ্ন, যে এরকম এক ফেরেশতা আসছেন তিনি আমাকে বলেন কি যে কি তোমার এই টেনশন কিসের, বলে টেনশন কি আর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো খুব চিন্তিত কি নিয়ে যে নামাজে আমরা একসাথ হবো কিভাবে, কি পদ্ধতিটা অবলম্বন করলে সহজ হবে, এইটা তো আমরা কিন্তু ঠিক করতে পারলাম না, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড় চিন্তিত, সেই চিন্তা আমাকেও পাইয়া বলে তো তখন উনি আমাকে বললেন কি ভারী এরকম বড় আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে একটু আওয়াজ দিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যেরকম ওই একদম লম্বা খুব আওয়াজ দিয়া তারপর আল্লাহ আকবার আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এইটা উনি আমাকে বললে যেরকম বলুন আওয়াজে বললে তো লোকেরা শুনবে তো এই আওয়াজ শুনলে আসবে কি কথা বললেন নাকি আব্দুল জাহেদ আব্দুল রব্বিজি এই কথা বললেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খুশি হয়ে গেলেন, কি শুনতেছেন আপনারা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, বললেন যে আরে অনেক সুন্দর ব্যবস্থা হয়ে গেছে চমৎকার সমাধান, তুমি জলদি করো তোমার আওয়াজ ছোট বিলালের আওয়াজ বড়, তুমি বিলালকে ডাকছো তো তুমি যাও তুমি বাসের দ্বারা আস্তে আস্তে বলবো শুনে তোমার সঙ্গে সঙ্গে বিলাল জোরে বলবে আমরা সৌচাম তার আওয়াজ বহুত বলুন আওয়াজ গলা তার বড় আওয়াজ তার বড়, উনি এরকম এই কথাগুলো বলবে সব কাছে দেবে গিয়া উনি দাঁড়াইছেন হজরত বিলাল পাশে দাঁড়াইছেন তিনি আস্তে আস্তে বলেন আল্লাহ উনি জোরে সাক্ষাৎ করতেন তিনি আসলে লড়াই করছিল উনি জোরে তিনি আসলে লড়াই করছেন, এইভাবে সবাই নামাজে আসে। উমর রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে ওই একই সময় এক ঘুম থেকে জাগে তিনি জোর দিয়ে এমন সুন্দর জিনিস পাইছে এটা আমি গিয়ে আগে বলি, কি কথা বলেন নাই, আর ঘুম থেকে উঠে চাদর যে গায়ে ছিল চাদর মাটিতে চেপে চেপে দৌড়ে দিচ্ছেন আমি এরকম স্বপ্ন দেখলাম যে এরকম ফেরত আমার বললেন যে এইভাবে তোমরা নামাজে ডাকা করতে পারোটা যেমনটা আব্দুল্লাহ আব্দুল রব্বি দেখলেন ওইটা অমর রাজিল্লাহ বললেন রসুল্লাহ সাল্লাম বললেন অমর যে তোমার আগে এই সংবাদ আমার কাছে পৌঁছে আব্দুল্লাহ জায়দ এইটা দেখছেন এবং সেই তো আমি বলে দিচ্ছি যে বিলালকে দিয়ে এটা আদান দেওয়ার জন্য সারা জীবন চেষ্টা করতেন ভালো কাজ আমি এক নম্বর হবো সারা জীবনই চেষ্টা ছিল এবং এটা এজন্য ছিল নিজে বড় হওয়ার জন্য না কোরআন শরীফ যে ভালো কাজ পাইলে তুমি আগে চাই করবে বুঝতে যেখানে ইসলাম যেখানে দিন যেখানে আল্লাহর কথা যেখানে আল্লাহ বন্দিকে আল্লাহ শিখি তোমাদের কাজ হলো যে তুমি আনা আউকল বুঝতে আল্লাহর কথা মানার ক্ষেত্রে পয়লা নম্বরে সারিতে তুমি থাকবে আমি এক নম্বর এক নম্বরে থাকার চেষ্টা করবো তুমি আমার জীবন আমার মরণ আমার আমল আমার আখলাক আমার ইবাদত জিন্দেগি যা করব জীবন দর্শন আল্লাহর জন্য এবং সেটা এইভাবে মুসলিমিন আমি সব ভালো কাজের মধ্যে সব সময় এক নম্বর থাকবো। কি কথা বলে যায় যে ওই যে মসজিদে গেলে এক নম্বর, পয়লা কাতার আবার তাকবীরুল্লাহ এক নম্বর, তো হবে উমর সারা জীবনে চেষ্টা করছিলেন যে এক নম্বর হবে, কিন্তু সব সময় চেষ্টা করার পর দেখছেন যে অনুকরণের আগে একবার যেতে পারবেন। শুরু করলেন প্রিয় বন্ধুরা কোন একটা কাজে, উনি চাইছিলেন যে অন্তত একটা কাজ আমার জীবনে এরকম হোক যা অনুকরণ দুই নম্বরের জন্য আমি এক নম্বর, সারা জীবন চেষ্টা করে পার নিয়ে নিই না। শুনতেছেন প্রিয় বন্ধু আজীব মামলা, কারণ কোরআন আল্লাহ তারা বলছেন যে আল্লাহকে খুশি করার আমলে ইবাদতে বন্দেগীতে তোমরা প্রতিযোগিতা করে এক নম্বর কে কে হচ্ছে আমাকে দেখাও, কে তার আগে আছে আমাকে দেখাও, প্রতিযোগিতা করো প্রতিযোগিতা দেখাও, এবং নম্বর আবার কে হচ্ছে ফাজিবুল ইসলাম সেটা আমাকে দেখাও। স্যার ইউনিল্লাহ মাগফিরাতে লিল রব্বিকুম, তাহলে ইবাদত বন্দেগীর দ্বারা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাত দেওয়ার জন্য ছুটো তোমরা দৌড়াও প্রতিযোগিতা করো, আমি দেখি তোমরা কে কি করতেছো। কি কথা বললে, কিন্তু আমরা যা হওয়ার তো আমাদের অবস্থা, তো আমাদের অবস্থা কিন্তু রব্বুল আলামিন কোরআন শরীফে বলছেন যে আমি বললাম যে তোমরা প্রতিযোগিতা করো আর এক নম্বর হো পয়লা সারিতে দাঁড়াও, তো আল্লাহ পাক বলেন যে এই প্রতিযোগিতার ক্ষেত্রে সারা বিশ্বে আমার নবীর সাহাবীরা নিঃসন্দেহে পয়লা সারিতে। দলিল কোথা হত্তাবিকুন আলা আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন আমার নবীর সাহাবী যারা মুহাজির হন কিংবা আনসার সকলেই ঈমান ইসলামের ক্ষেত্রে জান্নাতের পথে আমার সন্তুষ্টির দাকে সাড়া দেওয়ার ক্ষেত্রে একদম প্রথম সারি ফার্স্ট ডিভিশন ফার্স্ট। কিন্তু সেই ফার্স্ট ডিভিশন ফার্স্ট যারা তাদের মধ্যে সর্বোচ্চ হজরতে অল্পকে তিনি করছেন, কি কথা বলেন নাই, আর তাদের মধ্যে দুই নম্বর কে জানেন কিছুই বলবেন, মানে পুরো তাহাবিদের কাতলার মধ্যে দ্বিতীয় নম্বরে কে আছে সেটা বলতে পারেন। তার অবস্থা শুনে এমনি তো সবাই ফার্স্ট ফার্স্ট, কিন্তু একদম সিরিয়াল সিরিয়ালের মধ্যে কয়লা হলে অবলম্বন দুই নম্বরে কে হজরত উমর, কিন্তু সেই দুই নম্বর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানা হাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে নবুয়তের দুয়ার খোলা থাকে যে কেউ নবী হবেন হইতে পারবেন পৃথিবীতে, তাহলে নিঃসন্দেহে উমর নবী হবেন। যিনি দ্বিতীয় সিরিয়ালের সিরিয়ালের দ্বিতীয় তার অবস্থা যদি এত হয় তাহলে তাও নবীর অবস্থা কি থাকবে। শুনছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ আল্লাহ, ইসলামের দিক সিরিয়ালের দ্বিতীয় দিনই তার অবস্থা এত উপরে এবং বলছেন যে যে রাস্তা দিয়ে উমর হাঁটেন সেই রাস্তা যখন খবর পাবে উমর হাঁটেন সেই রাস্তা শয়তান ওখান থেকে দূরে দূরে পালাইতে থাকে, উমর ঠিকানা আসছে শয়তান দূরে দূরে পালাই আবার কোন কথা। হ্যাঁ হাকিম রাতুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ হাকিম রাতুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ ভারতের এক বুজুর্গ ছিলেন, এক বুজুর্গ মানে অনেকে বুজুর্গ শুনলো বুঝলেন এটা কি জিনিস, নতুন এমন এক জমানা আছে দিনওয়ালা ইমানওয়ালা ইসলামওয়ালারা ওলামা দিন যে সুন্দর শব্দগুলো ব্যবহার করে সেগুলো সুন্দর অর্থ বিকৃত করে ফেলে উম্মতের ভয়ঙ্কর ক্ষতি করে আখেরাতের ময়দানের জন্য নিজেকে ভয়ঙ্কর আসামি রূপে প্রস্তুত করতেছে। শুনতেছেন প্রিয় বন্ধু, যারা নিজের পায়ে ধরে কুরআন পড়ে তারই কিছু করার নাই, কিন্তু এর ফলাফল কেমন দিন তারা দেখতে পাবেন। হ্যাঁ হাজিম দাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ খালি খালি বুজুর্গ ছিলেন, এত বড় মানুষ যে ইমাম রব্বানী মাওলানা মুফতি আহমদ বুকুল রহমতুল্লাহ যার সামনে একই মোহাম্মদ মরণ আসলাম আলী ফারুক রহমুল্লাহর মতো জগৎ বিখ্যাত আলমী দিন ভারি আলমী দিন নায়েবুল এবং মুফাদ্দিস এবং ফকিহ এবং মুজাদ্দিদ তিনি বুদ্ধ দিগা যে মহান মুফতি আহমদ বুকুল রহমানের সামনে একদম মক্তবের বাচ্চাদের মতো চুপ করে থাকতেন আদরের কাছে। কতটা কত বড় আদেশ ছিলেন তার ইমামের বাড়ি হজরত মাওলানা রশিদাবুদ্দিন রহমতুল্লাহ। শুনতেছেন আমাদের ওলামায় দিন যে আকাবের দিনের অধীন হয়ে চলে এক ধরনের লোক যারা ইসলামকে নিঃসন্দেহে ভালোবাসেন এবং ইসলামেরই চর্চায় তাদের জীবন ব্যক্তিত্ব বলে আমাদের উপলব্ধি হয় মনে হয়, কিন্তু হকানি ওলামায় দিনকে তারা গুরুত্ব দিতে চান না এবং এ ব্যাপারে তারা মারাত্মক ভাবে পিছনে থাকেন, অত্যন্ত বেদনাদায়ক ভাবে পিছনে থাকেন এবং এতে তারা উল্লাস বোধ করে খুব উচ্চরিত হয় যে আমরা ইসলামী চিন্তাবিদদের অনুসরণ করি আমাদের আমাদের দরকার হয় না। এইরকম আমি কি মানুষ যা আমি কি মুসলমান ভাইরা নিজের ক্ষতি কতটা করেন তা কল্পনাই করা যায় না। পয়লা কোটিতে এই পবিত্র কোরআনে মহাপ্রভুল আলমিন তো আলিমদেরকেই অনুসরণ করার জন্য নির্দেশ জারি করছেন। কোরআন হেদায়তের কিতাব, যারা ওলামায়ে দ্বীনকে এড়ায় চলে তারা কোরআনে পাকের হেদায়তকে এড়ায় চলে। তো কোরআনে পাকের হেদায়তকে এড়ায় চলা মহান রব্বুল আলামিন মহান স্রষ্টার নির্দেশকে এড়ায় চলা সেটাই কি জান্নাতের গেট খোলার পদ্ধতি? সেটাই কি ইবাদত বন্দেগি কবুল করানোর পদ্ধতি? প্রিয় বন্ধুরা, মুসলমান বাড়িতে সকলের দায়িত্ব না এই বিষয়গুলোর উপরে ফিকির করা। কারণ এই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি এটা কথা না যে ইনসারাকুম আন খুতবা সালাতুকুম বাল উম্মাতুম লা ভারুকুম ফা ইন্নাহু মাকদুর লাকুম বাইনাকুম ওয়া বাইনা রাব্বিকুম। তোমাদের যদি এতে আনন্দ লাগে যে নামাজ পড়লো সাথে সাথে যেন তা কবুল হয়েই যায় তাহলে তোমাদের কাজ হলো আলেমদেরকে ইমাম বানায় তোমরা নামাজ আদায় করতে, তাহলে তোমাদের নামাজ অবশ্যই কবুল হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে জীবনের সর্বক্ষেত্রে আলেমদের বিষয়টাকে এত গুরুত্বের সাথে যেখানে বর্ণনা করতে থাকবেন, শিক্ষা দিতে থাকবেন, আর সেই বিষয়টাকে একদমই গুরুত্ব না দেওয়া এটা মুসলমানের জন্য কল্যাণ হয় কিভাবে, এটা মুসলমানের জন্য হেদায়তের রাস্তা হয় কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুনিয়াদী এবং তার ইসলামের মৌলিক গাইডলাইনকে প্রত্যাখ্যান করা এটা হেদায়তের আলোক পদ্ধতি কিভাবে করতে পারলেন আপনারা? যে সকল ভাইদের মধ্যে এরকম ভুল ধারণা তৈরি হয়ে গেছে যে কোনো রিটার্ন করার কারণে অথবা যে কোনো ব্যক্তি বিশেষকে অনুসরণ করার কারণে নিঃসন্দেহে আপনারা ভুলের মধ্যে পড়ে গেছেন, যেই যেই রাস্তা রসুল্লাহ সাল্লাহ ইসলাম বাতলান নাই বরং যার থেকে ফিরতে বলছেন আপনারা সেই রাস্তায় চলে গিয়ে নিজের ক্ষতির মধ্যে পড়ে গেছেন, সেই পথ থেকে ফেরা প্রত্যেক মুসলমানের কর্তব্য। এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? সম্পর্কে এই এত বড় ইমাম ফকি মহাদ্দেস হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি বলেন, হাদিমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি, যদিও এই জমানার মানুষ, এই জমানার মুসলমান, এই জমানার এক আরেফ এবং মরিয়াল্লাহ, কিন্তু আপনার উম্মত সে তার সাহাবা তাবেঈন তবে তাবেঈন ওই জমানার মানুষদের ইমান ইসলাম দ্বীন এবং ফ্রেশ নিখুঁত নির্দাস একদম খালেদ হাদিমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাইহি, তাদের একদম কামেল মুকাম্মাল একদম সুন্দর চমৎকার প্রথম সারির নমুনা। মহান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ এই কথা বলছেন যে যিনি এলেম ওয়ালা কোরআন সুন্নাহর গভীর সমুদ্রের অতল পর্যন্ত যিনি জানেন, সেই মহান রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ যাকে এমনটা সাপোর্ট করেন সমর্থন করেন স্বীকৃতি দেন, কি কথা বলতে চাই যে আজিমদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহকে খালি বুজুর্গ বইয়া ছোট নতুন দেখলে এটা কি আমাদের ঠিক হবে? যাই হোক, আমি কোনো কথা আলোচনা করার সময় প্রসঙ্গ আছে সেই প্রসঙ্গটা চাপ দেওয়া গুরুত্বপূর্ণ মনে হলে সেই বিষয়েও কথা বলি, এনাদের কথা বলার জন্যই কথা বলতে থাকা এটা প্রয়োজনীয়। কারণ মুসলিম সমাজে মুসলিম দুনিয়াতে মুসলিম ধারে যারা বড় ইমানে এলমে আমলে এবাবতে বন্দিগিতে আল্লাহর ভালোবাসা চাকুয়ার সুন্নতির সেবা শরীয়তের সেবা এবং আল্লাহর দ্বীনের পথ প্রদর্শনের ক্ষেত্রে উন্মত যদি তাদের কদর করতে পারে তাদেরকে গ্রহণ করতে পারে যে উন্মতের ফায়দা হবে উন্মত উপকৃত হবে। আদিদের বাপের যে সম্মান করতে জানবে না, বাপকে শ্রদ্ধা করতে জানবে না, বাপের আদেশ নিষেধ ফলো করতে জানবে না, এতে কি সে ক্ষতিগ্রস্ত হবে না? আর যেই মানুষটা বাবাকে পরিচয় করায় দেয় চিনে দেয় সেই মানুষটাকে লোকটার সেটা উপকার করলো না? তো উন্মত যাদেরকে অনুসরণ করলে উন্মত সত্যিকার উন্মত হবে, এলেমওয়ালা উন্মত হবে, ইমানওয়ালা উন্মত হবে, এখলাসওয়ালা উন্মত হবে, সকল কাম কামিয়াব উন্মত হবে। ওই মানুষদেরকে চিনে দেওয়া কি দিনের খাদেমদের কর্তব্য হয় না? যাই হোক, এটা তো একটা প্রাথমিক বিষয় ছিল যে আমি বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা হাঁটতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ও সেখান থেকে শয়তান পালাইতে থাকে। তো উমর তো এত বড় মানুষ ছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে আমার পরে কেউ রোগী হলে উমর নিঃসন্দেহে রোগী হইতেন। হইতেন সেই উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর ছিলেন একজন মুরিদের বাড়িতে একবার সফরের মধ্যে থাকতেন রাত্রিবেলা। ওই মুরিদ বেচারা ধনী মানুষ, তো হুজুরকে নিজের সাহেবকে বসে রাখবে কোথায়, একটা আলাদা ঘর ছিল মেহমান খানার মতো, ওই ঘরটার মধ্যে রাত্রিবেলা থাকতে দিতেন। আসলে কিন্তু মেহমান খানা ঠিক বলা চলে না, যাই হোক তারপরে আমি আগে বলে দিলে তো মজা ছুটে যাবে। আদিবাদুল্লাহ রাত্রিবেলা ওই ঘরের মধ্যে একলাই থাকতেন, কেউ ছিল না সেখানে। কি কথা বলেন নাই, ওরা কোনো সাথী দেয়নি, হজরতের সঙ্গে সফরের মধ্যে কোনো সাথী ছিল না। তো একলাই তিনি রাত্রিবেলা সেই ঘরের মধ্যে থাকলেন, ভোর রাত্রে উঠলেন, পুজো করলেন, তাহাজ্জুদের নামাজ পড়তেছেন, তাহাজ্জুদের নামাজ দুই রাকাত পড়েন, সালাম ফেরান, আবার দুই রাকাত পড়বেন। এখন ওই তাহাজ্জুদের নামাজ পড়তেছেন আর আত্মাইয়া যখন পড়তেছেন, চিরে কে একজন পাশে বসে আছে, দরজা কপাল শব্দ লাগানো ছিল ঘরে যখন তিনি নামাজ শুরু করতে দিলেন, কেউ ছিল না এখানে, একদম ভিতর থেকে দরজা কপাল শক্ত ভাবে লাগানো যাতে ইসমিয়ার সাথে নামাজটা পড়া যায়, কেউ চিন্তা করতে না পারে, কিন্তু একজনই পাশে বসে এক গেল। আজ সাহেব রহমতুল্লাহ এলে সালাম দিলানোর পরে পরে খুব রাগের সাথে বললেন, এই তুমি কে এখানে? এমন গুস্তা হয়ে অত্যন্ত এমন বেশি প্রভাবিত হোক দিতে তিনি। তো পরে বলে যে হুজুর আমি জি, আমি এক জি। হ্যাঁ তুমি জি, তুমি এখানে কি করো, এই ঘরের মধ্যে কি করো, এখানে করতে গেল হুজুর আমি তো এখানেই থাকি, ঘরেই থাকি, এই কতদিন থেকে থাকো? মানে আমি এত বছর থেকে থাকি, 30 বছর না 40 বছর বলছিল, আমি এত বছর থেকে এখানে থাকি। আজ ইসলাম মহল্লা ভীষণ নারাজ হলেন এবং বললেন, এত বড় মেলা কি, একে তোমার ঘর বাড়িতে দিয়ে যা, এক মুসলমান এখানে তার ঘর বাড়ি আর তার ঘরের মধ্যে ডিস্টার্ব করো, তুমি থাকো তারা পেরেশান হয়, তারা ভয় পায় না, কেন তাদেরকে কষ্ট দেবো? আল্লাহর বান্দাদেরকে আল্লাহর মাখলুকের কষ্ট দেওয়া এটি গুনাহ না? তুমি কেন এই কাজ করো? যাই বা তুমি এখন বাড়িতে শুনে শুনছিলেন দিয়ে বন্ধুরা, তাহলে সাহেব বাকি সব বাকি সময় তাহাজ্জুদের নামাজ পড়লেন, জিকির করলেন, দোয়া মুনাজাত করলেন, সকাল হলো। পরে হাজার মামলা বললেন যে এরকম ঘটনা তো আসছিল, পুরো আমি বলে মানা করতে চলে গেছে আর আসবে না, একদম চলে গেছে। তো বাড়ির যে মালিক মেজবান তখন বলে হলো বেয়াদি মাপ করে দিয়েছি, আমরা তো এই জন্য আপনার ব্যাপারে ব্যাখ্যা দিচ্ছিলাম যে ওই ঘরে আমাদের কোন লোক কখনোই থাকতে পারে না, ওই ওখানে ভীষণ কষ্ট করে ডিস্টার্ব করে, অনেক বেশি পরেশান করে, জন্য ওরা ওইটা দখল করে বসে আছে। তো সেই জন্য আমরা আপনাদের এখানে চাকরি দিলাম, অর্থ সিলাই যদি আল্লাহ পাকের রহমত হয় আর এটি বলছি আমরা মুক্তি পাই, আলহামদুলিল্লাহ আল্লাহ আশা আমাদের বিপদে করছে। সেই কথা বলেন নাই, ইনি হলেন হযরত হাজিম রাদিয়াল্লাহু মুহাজির মুফতি রহমতুল্লাহ, হযরত ফারুক দিচ্ছেন যে ইনি হযরত হাজিম রাদিয়াল্লাহু মুহাজির মুফতি, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বংশধর, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বংশধর এক বুজুর পরিয়ালা। তো তার যদি আল্লাহ পাক এত বড় কারামত আর মর্যাদা দেন, দেশের প্রিয় সে উমর রাদিয়াল্লাহু আনহু অবস্থা মানে কি ছিল, যার সম্পর্কে আল্লাহ রসুল দিদি এত বড় কথা বলছেন। সুন্দরদের প্রিয় বন্ধুরা, অন্যরা ঘটনা আছে কথায় কথায় বলে বলল, সেটা এমনি বলি, সেটা হলো যে ইমাম রব্বানি হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুহী রহমতুল্লাহ নিকট এক লোক গিয়ে বলছে, হুজুর আমার মেয়ের দিনে ধরছে, অনেক হুজুররা 24% কোনো কাজ হলো না, তা আপনি যদি একটু একটা চাবি দিতেন আপনাকে আমরা সময় শ্রদ্ধা করি, ভক্তি করি এবং সকলেই মনে করে আপনি আল্লাহর বড় বলি। হবে পৌঁছাবে। সে যেমন ভূমির মুখে বললেন যে ভাই আমি তো এই সব কিছু করি না, আমি এমনি কিতাব পড়ে হাদিসে কিতাব বোখারি শরীফ মুসলিম শরীফ আব্দুল শরীফ শরীফ হাদিসের এই ছয় কিতাব সবগুলো আমি পড়ে, কিন্তু এই চতুর্থ আমি পারি না এটা দিই না। ওই লোক খালি ঘুরে বলছে হুজুর আমি আশা করে আসছি আমার নিরাশ হলেন না, আমার একটা মনে বিশ্বাস যে আপনি একটা কিছু দিলে আল্লাহ তখন বলেন বিশ্বাস। তো হজরত বারবারই বলেন যে মিয়া তোমার বললাম তোমার ভালো জায়গায় যাও, তো ওই লোক যায় না, হলুদ দেন তাহলে বৌমি কি জানে দেখলেন বলেন যে এটা যাও মিয়া ওর গলায় দিয়ে দিও তোমার মেয়ের গলায় দিয়ে দিও। ওই লোক পরে ওইটা নিয়ে গেছে, নিয়ে গলায় দিতে দিন ছেড়ে চলে গেছে, মেয়ে একদম সুস্থ হয়ে গেছে। আরে এত বড় বড় দাঁড়ায় চব্বির পরে তাদেরকে কবিরাজ বলে আহমেদ বলে সোনার বলে না কি বলে যাই হোক, তো এখন কারোই তব্বির যখন কাজ হয় না এই তো আমার বঙ্গুলিতে নিজেই বললেন যে ভাই আমি পারি না এই তব্বির করি না। তুমি দিনে দিন চলে গেল তো পুরানা এই দুষ্ট দিন কি দিতে নেই। আরেক লোক বলে যে একটু খুললে দেখি তাহলে ধরো ওই জিনিসটা ভোগ করে রাখলে আরো এরকম জীবনে কেউ করলে তার সাহায্য করলাম খুলছে দামিসটা খুললে ওর ভিতরে দেখে উর্দুতে লেখা হিন্দুস্তান বিলকুল বাহার চলা যায় না। হিন্দুস্তান হিন্দুস্তান মানে ভারত যে ইন্ডিয়া একটু বাইরে চলে যাবে হিন্দুস্তান বিলকুল বাহার চলা যায় মজহাবের বিরুদ্ধে যারা বেশি করতে অভ্যস্ত তারা বুজুর্গানের ব্যাপারেও এরকম একটু এদিক সেদিক কথাবার্তা বলতে বেশি অভ্যস্ত হয়ে প্রশ্ন গুলো বুঝা যায়। এরকম এক ভদ্রলোক আপনাদের লক্ষ্মীপুরের আলেম মানুষ দেশের বাইরে কোথাও থেকে পড়ে আসছেন, কয়েকদিন আগে আমার খানটাতে আলিমুল আমাদের সঙ্গে গেছিলেন, তো ওখানে নানান কথা বুজুর্গদের বিরুদ্ধ নিয়ে বলতে থাকে এই শুনি সেই শুনি কত কথা। তো একটা বললেন যে আমরা শুনছি উনি বললেন কিতাব দিচ্ছি আর ঘটনা তুই সেটা আমিও আপনাদেরকে বলি কি কথা বললেন। আচ্ছা এইটার আগে মহানা গুরু আর একটা কেসে শুনে পরে এইটা মনে করে মুক্তি যাবে লাল বুমার মুক্তি পান খাওয়া মুক্তি যাবে। তো কিছু ওলামা এত পান খায় কি মহামলা কি জানে পান আর পান পান আর পান পান আর পান মেহমানের লোক দেখা করতে আসে আসসালামু আলাইকুম ওদিকে পুরা দাঁত মা ঠোঁট সব পানি পানি দুই জানে কি মহামলা কি জানে। এরপরে কি বলবো এত পান খাওয়া তো কোনো বড় জোনা বা জীবন না শুনল তো না বুঝতে হবে একটু কমেও তো খাওয়া যায় মহারা গঙ্গুল অঙ্গুলার কথা মনে পড়লো তো আরেকটা কথা বলছি তাই না। আর ওই যে ওই অভিযোগকারী যারা প্রশ্ন উত্থাপনকারী তাদের কথাটা মহারা তোমরা ইয়া দেখো হ্যাঁ সরব দেখো যে আলিজামের কি ঘটনা যেটার উপর অভিযোগকারীদের অভিযোগ সেটাও শোনা বলছিল কিন্তু এটা যে শোনাবো কেন যে এটারও আমি বোকারি দরিদ থেকে একটা দলিল পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। কি হলো লোকদের কোরআন সুন্নাহ ঠিক মতো না বুঝা এমনি হইচই করতে থাকা যে না আমরা একটু বেশি বুঝি কি বুঝুন তো কে জানে মিয়া বুঝুন এক আলেম বিরাট বড় আলেম উনি এরকম হাদিস তো পড়ছেন পুরা কিন্তু ওইরকম তারা মজাদের ভুল বুঝছে এইরকম বুজুর্গের কাছ থেকে এই পড়ছিলেন। তো ওই লোক মহারা হজরত হাকিম আপনি হাদিস পড়ছেন যারা মজার বিরোধী মানুষ তাদের নিকট আর তারা তিন রাত মজাদের যুদ্ধ করছেন এজন্য আপনি দারুন দেওয়ার দিকে হাদিস পড়ে আছেন কি কথা বললেন এই হলো এক কথা। কথা তিনটা বলছেন দুটোটা শুনে নিয়ে আর একটা হলো যে আপনার চেহারা সহি কিনা কোরআন শরীফ সহি শুদ্ধ কিনা কোন পাকা কার নিকট থেকে লিখিত সনদ নিয়ে আসবেন তা ওনার কোরআন শরীফ সহি শুদ্ধ। দুই নম্বর তিন আপনার বউ আপনার উপর খুশি কিনা না আপনার ব্যাপার অভিযোগ আছে এইটা তার হাতে লেখা নিয়ে কিছু কথা বুঝে যায়। এই এই মানুষটা এত বেশি ভালো মানুষ তিনি দারুল দেওয়ানকে ভর্তি হয়ে পড়তেন দাওরাজিতে আবার পড়তেন পুরো ওখান থেকে দাওরাজিতে ছবি নিয়ে আসতেন এবং পানি করতে এক কারি সাহেবের নিকট যে কোরআন শরীফ পরিশুদ্ধ করে পড়ে ওখান থেকে কেরাতের সবক দিতেন এরপরে একটা বোর কাছে বলতেন আমি দিতে চাই যে তিন শর্ত তো লাগাইতে পারবেন দুইটা আলহামদুলিল্লাহ সনদ আমি দিচ্ছি তোমার সনদ সরকার তোমার সনদ সরকার যে তুমি যদি মনে চা খুঁজা তো উনি লিখে দিলেন যে আমার স্বামীর উপরে আমি খুশি এই পুরুষের নাম কি হযরত মাওলানা মুফতি মোহাম্মদ হাসান অমৃতসরী রহমতুল্লাহ। শুনতেছেন প্রিয় বন্ধুরা বড় আলেম মানুষ এই তিন সনদ নিয়ে হাতে থাকি ফারুক গেলে ফারুকটাকে পায়াত করতে কথা বুঝলেন যাই হোক বড় কঠিন ব্যাপার বে জায়গাতে গিয়ে পড়াশোনা করলে যে কোরআন সুন্নাহর উল্টা ব্যাখ্যা করতে অভ্যস্ত মাওলানা শামসুল ফরিদপুরি কাফের নিজামুদ্দিন আউলিয়া কাফের মাওলানা রশিদ আহমদ গুঙ্গুর কাফের মুজাদ্দাল সুদানি কাফের শাহুল দেহলভি কাফের সব কাফের আর কাফের একজন নাউজুবিল্লাহ কালেমাও এখন নাকি সুল্লাহকে দৌড়াইতে বলে যে তোমাদের কালেমাও ঠিক না কালেমা নতুন করে পড়ো এমন ভাবে আপনারা বলেন ভাইরা অথচ সারা দুনিয়ার কাফের মুশরিকরা যে মুসলমানদের এবং মুসলিম জাতি এবং মুসলিম বিশ্বের ক্ষতি করার জন্য এদেরকে ধ্বংস করার জন্য নির্মূল করার জন্য কি ভয়ঙ্কর চক্রান্তে লিপ্ত আর এই মুহূর্তে মুসলমানরা যারা কেউ হানাফি কেউ কাফি কেউ মালিকি কেউ হাম্বলি কিন্তু কোরআন সুন্নারই চক্রাকারী এবং অনুসরণকারী আপনারা তাদের কালমা পর্যন্ত ঠিক না বলে তাদেরকে আবার নতুনভাবে কালমা করাতে চাইতেছেন এটা কি ইসলামের খেদমত হচ্ছে? যদি একটুই আপনাদের মধ্যে ইসলামের জজ্বা হয় তো যারা সারা দুনিয়া যদি কাফের মুসলে তাদের নিকট ইসলামের দাওয়াত নিয়ে আপনারা যান না কেন তাদেরকে ইসলামের দাওয়াত দেন না কেন? রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো কাফের মুসলিমদের নিকট দাওয়াত দিতে গেছিলেন আপনারা সেখানে যেতে পারেন না আর যারা এখানে ইসলামের চর্চা করে কালমাই পড়ে কিন্তু খালি আপনাদের কথাগুলি মানে না কারণে তাদেরকে আপনারা কাফের পর্যন্ত মনে করতেছেন এটা কি তরিকা? কেন কাফের মনে করেন? কারণ দলিল পেশ করে এমন কতগুলো ন্যাংরা দলিল যেগুলো নিজের বাসায় থেকে বুঝে কিন্তু বিঘ্ন কোনো হত্যাকারীগুলো আমাদের সামনে এসে আলোচনা করে এটা নিয়ে মত বিনিময় করা যে আমরা তো এরকম মনে করি আপনাদের কি উত্তর তার জন্য তারা কাছে আসতে চান না। এইভাবে তো মুসলমানদের মধ্যে বিভ্রান্তি বাড়তে থাকবে আল্লাহ তাআলা সকলকে বুঝতে সকলকে হেদায়েত দেন। যাই হোক তো এই হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুলি আরেক লোক তার নিকটে আসতে আচ্ছা বলল হুজুর যে আমি নিজে অসুস্থ অনেকদিন থেকে এত ওষুধ দেওয়া হয় না হুজুর ভালো হলাম না তা আপনি যদি কিছু একটা দেখে দিতেন হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুলি বললেন ভাই আমি তো একজনই এগুলি জানি না জানি না আমি কখনো কাউকে তাদের খবর দেই না দেই না দেই না আমি মেনে জানতাম আমি কিছু জানি না ওই লোক পিছনে পিছনে ঘুরতে থাকে হযরত আমি আপনার ভক্তি করি শ্রদ্ধা করি যেমন নোয়াখালীতে আমরা আছি তো ভাই আব্দুল আসছেন তার কাছে যায় কিন্তু ঠিক আছে নিজামুদ্দিন আউলি আসছেন আর আমরা আছি তো আজকে মাথার টুকিতে ঘুরে আর একটু ঘুরেছে কেউ তো আর হুমকি দেন ভাই আমরা কি হুমকি দিব এই কথার জন্য কিন্তু এরকম কেউ ছাড়ে না ভিড় করতে থাকে পরে ছু আমারও তো একটু এই ভিড় ভাড়টা কমানো লাগবে শুরু করে দেবে বেচারা রাস্তা ছেড়ে ছাপাশুরি চুরি দেওয়া যায় এবং এটা শুধু নোয়াখালীতে তো তা না পরিষদ হয়েছিল ওই জন্য ব্যাপকভাবে চুরি ঘুরে গেছে চুরি ও শুনতে থাকে তাল মেরে স্কুল কলেজ ভার্সিটি সাধারণ মুসলমান সব এরকম করে ফুল দিতে করে সিলেটেও এরকম করে কি অপরাধ এখন এমন এক লাইন আমাদের যে মানুষের এবং চলো এক কিছু একটা পড়ে শুরু করলে বিচারটা খুশি হয়ে যায়, চলো না কাল এবং এই জন্য আমাদের কারো ভুল মধ্যে এমন কোন ক্ষমতা নাই করবেন তো অসুবিধা। এক বুজুর্গের নিকট শেখ লতিফ মহম্মদ জাকারের অবস্থায় লিখছেন, এক বুজুর্গের নিকটে গিয়ে এরকম একজনে বলছেন যে এরকম রোগ করে দেওয়ার জন্য ওই বুজুর্গ খুব রাগ করছেন। হ্যাঁ আরে রোগ মুক্তি দিলেন আল্লাহ, আমরা কি রোগ মুক্তির কোনো আমাদের ক্ষমতা খুব রাগ করে আমরা ভাবে উনি ছিলেন বড় মাপের বলি আল্লাহ, তা আল্লাহ পাক নারাজ হতেন এবং উনি বুজুর্গ মানুষ বলি আল্লাহ তাকে সংশোধন করার জন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসছে, তার দিলের মধ্যে আল্লাহ পাক জানলেন যে মা আমি করবো আমি, তুমি এটা করে দিতে পারলে না আমার বন্ধার খেতের জন্য কতগুলি টাকা চাইছিল, কতগুলো টাকা চাইছিল, হ্যাঁ ভারি কোনো কাজ সে তোমার দ্বারা করাতে চায় নাই, আমার বন্ধা খালি চাইছিল যে তুমি আলহামদুলিল্লাহ জানো বা যাই জানো ইয়া সালাম ইয়া সালাম জানো আল্লাহর নাম ঘুরে বা কোরআন শরীফের আয়াত ঘুরে তুমি পুরো কোরআন সম্পর্কে আল্লাহ পাক করতে শিফা, আল্লাহর কোরআন পুরোটা শিফা শিফা ও শিমা কিন্তু হ্যাঁ তো সেই কোরআনের কিছু অংশ পড়ে তুমি বুঝিয়েছিল সেবা দিতাম আমি, সেবা দেওয়া আমার কাজ তোমার কাজ না, ফুল দেওয়াও কিছু বললাম না সে করলো না কেন। তো আগে ওই এই লোক রাগ করে বলছিলেন ওই লোকটাকে মা নামি করে আমাদের কাজ না, এটা মা নামি করে এই সুস্থ করা আমার কাজ না, আর এখন ওই আমার বার্তা দিলে থাকছে মা নেই বলে করবো তো আমি তুমি ফুল দিতে পারলো না, এর ওই দুর্গ লোক পাঠাইছে দৌড়াও ভাই এই লোকটাকে লেগে নিয়ে আসবে ওই লোকের খুঁজে পাওয়া গেছে ওরা আসছে এখন ওই লোক বলে মা মিনি করে মা মিনি করে শু আগে বলছে না আমি পাক আগে তো আমার কাজ না আর এখন বলে আমার কাজ আমি করবো মা মিনি করে যাই হোক ওই লোক তো ফোন চলে গেছে ওই লোকের আল্লাহ সুস্থ করে দিচ্ছে এবং ওই সঙ্গী সাথে আগে বলা মাতারা ছিল তারা বললেন যে আপনি আগে বলছেন মা নামি করলেন যে আমার কাজ আমি পারি না আর এখন বলে মা নেই করে মামি করি সেটা কি এই ছেলে না বরং তো আল্লাহ পাহাড় মানবি আল্লাহ পাক করেন আমি যা ইচ্ছা করি সেটা আমি করি এটা করার ক্ষমতা আল্লাহ আপনি বলেন আমি করি সেটা কি বলে আমি সেই কথা বলছি রেখে তো কি বলছেন আপনি এটা সেটা হলো যে আমার অন্তরে আল্লাহ কথা ছাড়ছে ওই কথা আমার জমানে জানি আল্লাহর কথাটা আমি মুখ দিয়ে বারবার বলতেছিলাম মা মি শুনে মা মি শুনে মানে আমার আপনার এই কথা বলছিলেন মা মি শুনে মা মি শুনে সেটা আমার মুখে জানতেছে আল্লাহর কথাটা আমি রটতেছিলাম আমি এটা দাবি করতেছিলাম না ও হো আমরা তো আপনার ভুল করছিলাম এরকম ওলামা মাসায় কাউলিয়া বুজুর্গার দিনকে ভুল বুঝার একটা পার্টি আছে যারা নাকি মানুষের মুখে এক ধরনের অভ্যাস নাই অথচ তাহাজ্জুদের সম্পর্কে যারা তিন লাখ চব্বিশ ঘন্টা সুন্নতের বাইরে থেকে কোন ক্রমে রাজি না তাদের সম্পর্কে একটা মাত্র কোন হারাম কাজে লিপ্ত হওয়া একটা হারাম খাওয়াতে যারা রাজি না একটুখানি বেতাতে লিপ্ত হওয়া যারা সহ্য করেন না তাদের সম্পর্কে আমরা দিনটা খুব ধারণাতে লিপ্ত এই সূর্যজন বিয়ে বন্ধু যাই হোক তো ওই মহারষিদ আমার দুর্গুলো মুসলের কথাটাই বলি তিনি পরে তখন দেখলেন যে এই লোক তো যায় না পরে তাকে একটা কাগজে লিখছেন দাবি লিখে দিচ্ছেন যে যাও নিয়ে গলায় দেও দেখি ওই লোক গলায় দিচ্ছে দিলে পরে আমার অনুমতি ইংলিশ শুনছিল এত দিনে অসুখ আর একদম সম্পূর্ণ সুস্থ হয়ে গেছিল যারা এখন তো পেরেছেন যে ঘর নাই অন্তর যেখানে বললেন নাই তিনি জানতাম আমি জানি না তো এই এখন তো আমি আমাদের সুস্থ হয়ে গেলাম তো লিখছেন কি তাহলে এইটা একটু নোট রাখলে যে কোনো মানুষ অসুখ হলে তো তাদের লিখে দিলে আমাদের সুস্থ হয়ে যাবে কি আমার কথা বুঝলেন আপনারা দেখেন হ্যাঁ তো এখন ওই লোক এইটা খুঁজছে কাগজটা খুঁজছে এর মধ্যে কি লেখা দেখেন তো ওই মহানা বিশেষ আমার গম্ভীর আমাদের লেখা উনি লিখে দিচ্ছে ইয়া আল্লাহ মানে জানতাম اور اللہ ہم سارے ہیں. یا اللہ میں نہیں جانتا اور یہ نہیں مانتا, تو جانے اور تیرا بننا. اے اللہ ہمیں جانے نا, وہ تو سارے نا تم جانا تمہارا فون کر جائے ایک کلو مجھے دیکھا کی کتا بولے نہیں جانے یہ لوگ خوش تو ہو کی بات ہے. এটা হলো যে আল্লাহর নবী সব কথা যদি হেদায়ত হয় এই কথাগুলি হেদায়ত না, আর এইগুলো মনে না থাকার কারণে এই লোকগুলো বিভ্রান্তের মধ্যে পড়ে অন্ধকারের ডুবতে থাকে. আর ওলামা আউলিয়া বুজুর্গান সম্পর্কে যা গুলি তা বলে নিজের প্রতি নিজে করতে থাকে. দুনিয়ার মানুষ গুরুত্ব দেয় না, তার মর্যাদা যেতে চায় না, কিন্তু আল্লাহ তার মর্যাদা এমন এমনটা খুব ভুল বন্ধা, এতটা প্রিয় বন্ধা, উদ্দেশ্য হলো মজবুত কথা বলা. যদি সে সত্য মজবুত ভাবে একটা কথা বলে বসে আল্লাহর উপর ভরসা করে বলল যে আল্লাহ আবার আল্লাহ পাক সেই কথাটা রক্ষা করে, ওই কথার খেলার সবটা কিচ্ছু বুঝতে চায় ওলামাদের বিরুদ্ধে বিষদার করা, তিরস্কার করা, বিদ্রোহ করা, আর তাদেরকে মুসলিম বলা, সেরেকে আক্রান্ত বলা, উম্মতকে তাদের অনুসরণ করে সেরেকে অনুসরণ করতে বলা, ইসলাম জিন্দা হচ্ছে, ইসলাম জিন্দা হয় না বরং মুসলমান থেকে বিভ্রান্ত করা হচ্ছে, এমনটা করা চাই না. কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? হ্যাঁ, এই যে এই হাদিসটা পড়লাম না, এই হাদিসের প্রসঙ্গে একটা ঘটনা মনে করল, সেটাও বলি. সেটা হলো যে দুই সাহাবী ছিলেন, যে আল্লাহর কোন খাস বান্দা কথা একটা বলে বলছে, পছন্দ না করে বললো আল্লাহ যে সেটা রক্ষা করে কথাটাকে ওই রকমই বাস্তবের প্রতি বলিত করে, সেইটার একটা দৃষ্টান্ত. দুই সাহাবী ছিলেন, একদিন তারা আপোষে আলাপ করলেন যে শোনো দুজন বন্ধু, শোনো এই আমরা একটা ওয়াদা করি দুজন মিলে. কি ওয়াদা? দেখো যে আমি যদি আগে বলি না, হ্যাঁ তাহলে আমি তোমাদের ওয়াদা দিলাম যে আমি আইসে সবচেয়ে জল দেয় করব. আমি যদি আগে মারা দেয়, আমি কিন্তু ওয়াদা করলাম তোমার সঙ্গে, আমি আইসা তোমার সঙ্গে স্বপ্নে যাবো. তো ওই যে আরেক বন্ধু, সেও তো একদম অন্তরঙ্গ বন্ধু, পরে উনি ভাবতো যা তাহলে তো আমারও তো ভালো লাগে. তো উনি বললো যে আমিও তোমার ওয়াদা দিলাম যে আমি যদি তোমার আগে মারা দেয় তাহলে আমি আইসা কিন্তু এই তোমার সঙ্গে দেয়া যাবো. কি কথা বললেন না? তো ওই সাহাবিকে দেখা যাচ্ছে যে যিনি আগে কথা বলছেন পরে এখন ওই স্বপ্নে এসে দেখা যাচ্ছে. কি কথা বললেন না? এই লোক তো কখনো করেন না. আরেকটা বিষয় হলো সাহাবিরা এসে দেখা করবেন যে মৃত্যুর পর আইসা তার উপর দেখা করার ক্ষমতা তার আছে, এটা আল্লাহ পাকের হাতে. এই সাহাবি বললেন কিভাবে? তাহলে সাহাবিকে সেদিক করলেন না আলহামদুলিল্লাহ. কি কথা বললেন না? ওই যে ওই হাতি লাউ আসসালামু আলাল্লাহ, আল্লাহর সাথে সম্পর্ক তো বলি একটা কথা আল্লাহর উপর ভরসা করে বলে ফেললে আল্লাহ পাক সেটা রক্ষা করে. আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝ দেন ভাই. শুনছেন প্রিয় বন্ধুরা? এই ঘটনার আলোকে এই হাদিসের ব্যাখ্যা হাকিমুল উম্মত মাওলানা আশরাফুল ফারুক রহমাতুল্লাহি বলেন, এতে বোঝা যায় লাউ আসসালামা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন যদি এই বান্দা কসম করে বলে, এখানে কসম করে বলুক অথবা কসম না করে বলুক, আসসালামার তার উদ্দেশ্য হচ্ছে যে মানে সে যদি শক্ত মজবুত ভাবে বলে, কারণ কসমের উদ্দেশ্য হলো একটা কথাকে মজবুত ভাবে বলা, তো আল্লাহ পাক সেটা রক্ষা করে. এই ঘটনা দ্বারা কি অনুমোদ সাহানুকে দলিল পেশ করছেন. যাই হোক, আমি যে কথাটা বলছিলাম যে হযরত হাদিম রাদিয়াল্লাহু মহাজের মুক্তি অমরের একটা ঘটনা, অনুরূপ ভাবে মহানের হিজামত গম্ভীর অমরের আরেকটা ঘটনা আছে. হযরত মহানের হিজামত গম্ভীর অমর ছিলেন, হজে যেতেছিলেন, হজের সফরে ছিলেন, তখন এই স্টিমারের সফরে তো হঠাৎ করে রাস্তার মধ্যে সমুদ্রের মধ্যে যে জাহাজের চালক ঘোষণা করলেন, ভাই জাহাজ কোন দিক যাচ্ছে আমি জানি না, জাহাজের যে রাস্তা এখন আর আমি চিনি না, আমি একদমই রাস্তা হারিয়ে গেছি, যে কোনো মুহূর্তে জাহাজ এক্সিডেন্ট করতে পারে, কারণ একটা পাহাড়ের সঙ্গে টক্করখালি তো জাহাজ ছেড়েছে, আপনারা ভাই সকলের দোয়া করে তো সবাই দোয়া করতে বলবেন, কি কথা বললেন নাই হজরত মাওলানা রশিদ আহমদ ফকির রহমতুল্লাহ আলাইহি জাহাজে ছিলেন সঙ্গী সাথীদেরকে নিয়ে, তো তিনি যখন এই ঘটনা শুনলেন মাথা নিচু করলেন, আল্লাহর দিকে মোটামুটি হলেন, দোয়ার মধ্যে মনে করলেন, চক্ষু বন্ধ রাখলেন, কি কথা বললেন নাই হঠাৎ করে ওই অবস্থাতে মহানা গুগুলি যখন মোড়া কমায় বুঝবুল তো মোড়া কমার কথা তো হাদিস শরীফে আছে, তুমি আল্লাহর ধ্যান করো সর্বদা, যেখানেই থাকো আল্লাহর ধ্যানে থাকলে তো তুমি দেখবে যে আল্লাহ একদম তোমার সামনে, আল্লাহকে তুমি বিলকুল সামনে পাবে, তাজিদ হু তুজাহাদ, আমাদের খবর নাই, আমাদের সে বিষয়ে এর নাই, জ্ঞান নাই, আমাদের জানা নাই, যাই হোক হজরত মাওলানা রশিদ আহমদ ওইভাবে মোরাকাবা, হঠাৎ জাহাজের চালক ঘোষণা করলেন, ভাই হাজি সাহেবরা আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আমাদের জাহাজ জেদ্দার বন্ধ রয়েছে, আমি যখন মোড়া খবর হারতে তখন দেখলাম কি মহাজের মুক্তি অবস্থা নেই, জাহাজ কান্দে করে এরকম ঘুরে আসলেন, এইটাকে মানুষ ছেড়ে মনে করে হাজি সাহেব কি সাগরের ভিতরে যাইতে পারেন না, তার ক্ষমতা আছে, আল্লাহ পাক রহমতের একটা বহির প্রকাশকে আল্লাহ তাআলা এইভাবে দেখাইছেন, একদিন সেকেলে দূরত্ব দেখাইছেন যে আমার রহমত তোমাদেরকে সাহায্য করবে, এই কথা বললেন নাই তো, এটা তো ছেড়ে কুফরের কোন বিষয় না, আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করে, বাকি হলো যে যদি হাজি সাহেব রহমতুল্লাহের দ্বারা আল্লাহ পাক এমন কাজ নেন ও নিলে আল্লাহ এইটা ছেড়ে হয় কিভাবে, যেমন যে ইমাম আবু রহমান রহমতুল্লাহ আলাইহ দালাইল নবুওয়াত কিতাবের মধ্যে লিখছেন যে এক সাহাবী ছিলেন দরিয়ার কিনারে আসছেন এবং নিজের সঙ্গী সাথীদেরকে বললেন, যখন কোন জাহাজ নাই নৌকা নাই কিছু নাই, বললেন যে ঘোড়া মিয়া এই দরিয়ার ভিতরে ছাপায় হল, কি শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখতেছিলাম যে একদম মানে ঘোড়ার যে খুর পানি টাক পর্যন্ত করতে পারে, এইভাবে তার দরিয়া পার হয়ে গেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবীর ঘটনা, আমি যখন এটা বললাম তো আজিজা কমলারি ঘটনার প্রসঙ্গে যে আল্লাহ পাক এটা করলে কিছু অসম্ভব, উনি বললেন যে এটা কি সম্ভব, এটা কল্পনা করা যায়, আমাদের এটা কথা বললেন মুসার একটা যে খোদা ছিলেন না খোদার বান্দা ছিলেন, খোদার বান্দা ছিলেন, মুসার একটা জন্য যদি আল্লাহ পাক দরিয়ার ভিতরে রাস্তা বানাইতে পারে তো সেই মহান আল্লাহকে মানলে বলা কোন কামেল বান্দার জন্য কেমন পর্যন্ত আর কখনো রাস্তা দরিয়ার মধ্যে তিনি বানাবেন না, এরকম কথা কোথায় করছেন আল্লাহ তাআলা, অস্বীকার করতে পারবে, এটাকে অস্বীকার করার কি কারণ থাকতে পারে, উনি চুপ করে বসে থাকলেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা, যাই হোক এগুলো কি জন্য ওইদিকে গেছিলাম, আমি তো ভাই যে ওই যে বেচারা তিন তালাকে পড়ে বিপদে পড়ে গেছিল কারণে ওই কথাটাই খালি বলছিলাম না, ওইসব থেকে এদিকে কেন গেলাম, যাই হোক সেখানেই যাই, এখন তো হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ওই যে ইমামতি উনি নামাজ শেষ করার পরে দেখলেন যে বড় বড় এই হুজুররা তারা বলছিলেন যে না তোমার বউ নাই গেছে এটা, আর হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ডাইরেক্ট বলছিলেন যে তোমার বউ ঠিক আছে, হুজুররা এইসব চলে গেছে, তো তারা বুঝছেন যে আমি আমাদের ধর্মে কিন্তু আয়াত দিতে দিয়েছি, তারা এতটুকু এলে মারবে যেটা কি আল্লাহ পাক বলছে ভক্তি নিবন্ধে তুমি মানুষকে আমি সবকিছুর সুন্দর করে পাবে কি আচারে থাকে আপনার প্রথম, তাহলে এইবার বউ কি মানুষ না,
আল্লাহ যে এতগুলি কত করে আসবি খালাক না চিন্তা মানুষকে আমি সারা বিশ্বের সবকিছু যে সুন্দর করে বলেছি এখনো ওনার শুনে বুঝছেন যে আর কিছু না আমাদের ধরবে কিন্তু ভুলেই দেখবে আল্লাহ কসম করে বলে মানুষকে আমি বানাইছি সবচেয়ে সুন্দর করে তুমি করব চাঁদের থেকে সুন্দর না সবকিছুর থেকে সুন্দর সবকিছুর মধ্যে চাঁদ নাই চাঁদের থেকেও সুন্দর এটা প্রমাণ হয়ে যায় বেড়ে যদি এটা সুন্দর আল্লাহর কথা বলতে হবে বউ যদি চাঁদের থেকেও সুন্দর প্রমাণিত হয় তাহলে বউ তালাক হয় কিভাবে সেটা আমাকে বল ওরা বুঝেই সব পারছে যে না ঠিক আছে পরে ওই ওই লোক বলে যে হুজুর এখন কি করে এখন ধরো গিয়ে সাক্ষাৎ করলে বলে যে না ওনার কথা ঠিক আছে কি কথা বুঝেন না ভাই আল্লাহ যে লালু আমরা লালু পবিত্র করাতে বলছেন যে মানুষ সবচেয়ে সুন্দর আমার প্রিয় বন্ধুরা পৃথিবীটা সুন্দর পৃথিবীর সবকিছু সুন্দর করে মহান রব্বুল আলামিন চাইছেন যাতে মানুষ পৃথিবীকে সুন্দর ভাবে পেশ করে এবং আল্লাহ নিজে বলছেন মানুষকে আমি সর্বাধিক সুন্দর বানাইছি এই মানুষ সবচেয়ে সুন্দর হবে কিভাবে এইটা আরেক আয়াত আল্লাহ পাক বলছেন এক আয়াত না একাধিক আয়াত আল্লাহ পাক বলছেন এক আয়াত হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু সূরা মুলকের শুরুতে বলেন মহিমাময় মহান আল্লাহ যার হাতে সমস্ত কর্তৃত্ব ক্ষমতা রাজত্ব এবং তিনি সবকিছুর উপর ক্ষমতা ধর সব শক্তিমান তিনি তোমাদেরকে জীবন এবং মৃত্যু দান করছেন জীবন এবং মৃত্যু সৃষ্টি করছেন তিনি আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে কে কত সুন্দর আমলওয়ালা সে কত বেশি সুন্দর আমলওয়ালা এটা আল্লাহ পাক দেখতে চান কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলে তার মানে হল যে যত বেশি সুন্দর আমলওয়ালা আল্লাহ সন্তুষ্টি মোতাবেক তো সে তত বেশি সুন্দর মানুষ চাইছে বাহ্যিক কালারের দিক থেকে কালো হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা রঙের দিক থেকে যদিও কালো কিন্তু হযরত বিলালের মতো ভালো মানুষ সারা দুনিয়ার ভিতরে চলতে থাকে একজনও কি কোথাও কেয়ামত পর্যন্ত পাওয়া সম্ভব হবে আর কোনদিন শুনতেছেন প্রিয় বন্ধুরা তো মানুষ সুন্দর হয় কিসের দ্বারা ইমানের দ্বারা নেক আমলের দ্বারা সুন্নত মোতাবেক আমলের দ্বারা আল্লাহ পাকের মহব্বতের দ্বারা আল্লাহ পাকের জিকিরের দ্বারা গুনাহ থেকে বাঁচার দ্বারা হারাম থেকে বাঁচার দ্বারা হালাল খাওয়ার দ্বারা কারোর উপর দুরূপ থেকে দূরে থাকার দ্বারা কারোর সঙ্গে সুন্দর কথা বলার দ্বারা সুন্দর ব্যবহার করার দ্বারা সুন্দর চরিত্রের দ্বারা আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আকমাল মুমিনিন ইমানুন আহসানুহুম খুলুকা যার চরিত্র যত সুন্দর সে তত বেশি কামেল ইমানওয়ালা কামেল মুসলমান সে যে সুন্দর চরিত্র মানুষকে সুন্দর করে রসুলে কাল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আয়না দেখতেন তো তখন তিনি বলতেন এবং বলতে বলতেন আল্লাহ আন্ত আহসানত খালকি ফাআতি খুলুকি হে আল্লাহ আপনি আমার চেহারা সুন্দর করছেন আমার চরিত্র জীবনটাকেও আপনি সুন্দর বানাই দেন শুনতেছেন প্রিয় বন্ধুরা তাহলে সুন্দর হওয়ার পদ্ধতি কি এটা পরিষ্কার হয়েছে কিনা এই জন্যই হযরত হাকিমের উম্মত পর্যন্ত মিল্লাম মওলানা শাহ আশরাফ আলী থানভি রহমতুল্লাহ আলাইহি বলতেন আগর ইয়ে ইনসান ইনসান বন যায় তো ইয়েহি সব কুছ হ্যায় এই মানুষ যদি সবথেকে সুন্দর মানুষ হয় এই মানুষ যদি সবচেয়ে বড় মর্যাদা ওয়ালা আর ইনসান বননে কা তরিকা ইয়ে হ্যায় কি আল্লাহ তাআলা সে সহী তাআলুক পয়দা হো যায় আর মানুষের মানুষ হওয়া আর সুন্দর মানুষ হওয়ার তরিকা হলো মানুষ আল্লাহর সঙ্গে যেন সুন্দর সম্পর্ক পয়দা করে আল্লাহর সঙ্গে যার সম্পর্ক কত সুন্দর সে তত বেশি সুন্দর মানুষ মহারাজ যারা দুই রহমতুল্লাহ এই জন্যই বত্রিশ শরীফে বলছেন একে নিবি নি ফেলাতে আদমান বেশ সম্রাদম ফেলাতে আদমান এই মানুষটা ওই মানুষগুলো যাদেরকে তুমি দেখতে পাও যে হযরত আদম আলাইহিস সালামের মতো ওরকম সুন্দর জিন্দেগি ওয়ালা না সুন্দর ঈমান ওয়ালা না আল্লাহর হুকুমের অধীন জিন্দেগি ওয়ালা না এগুলো আকৃতিতে মানুষ হলো সত্যিকার মানুষ এরা শুনতেছেন প্রিয় বন্ধুরা মহারাজ দ্বারা ধরুন অনুপ্রায় তো বরং আরো আগে বাড়ে বলছেন ভাবতে আফালান যুদ্ধ হস্তে খোদা যে তোমরা মনে করো যে যারা বয়স বেশি সত্তর আশি নব্বই খুব জ্ঞানী গুণী মানুষ লেখাপড়া মনে করছে জ্ঞানী গুণী মানুষ বড় ফ্যাক্টরি চালায় জ্ঞানীগুলি মানুষ, বড় চাকরি বাকরি করে জ্ঞানীগুলি মানুষ, সারা দুনিয়া চালায় জ্ঞানীগুলি মানুষ। আমার রুই অমুক জ্ঞানী বলেন, আমি তোমাদের সঙ্গে একমত না, কোরআন সুন্দর আলোকে তিনি বলেন ভালোকে আসবালাম জুজমাতে খোদা, সব মানুষ যে বেগুন যেন না বলে যতক্ষণ না সে আল্লাহর দেওয়া না হবে, যতক্ষণ না সে আল্লাহকে রাজি খুশি করে, যেই মানুষ আল্লাহকে রাজি করে, আল্লাহকে খুশি করে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহর জন্য জীবনটাকে উৎসর্গ করে, সেই রূপ জ্ঞানী মানুষ, সেই রূপ বুদ্ধিমান মানুষ। আর এটা মনে রুবির কথা কোথায় হলো, স্বয়ং রুবির পার্থর রাহতাল্লাম বলে যে সত্যি সত্যিকার জ্ঞানী মানুষ ওই মানুষ যে পৃথিবীতে বসবাস করে কিন্তু পরকালকে মৃত্যুর আগেই পরকালকে এখান থেকে সবাই নিজেকে সুন্দর পাবে, নিজেকে কন্ট্রোল করে, নিজের খায় তা, নিজের ইচ্ছা আবেগের মধ্যে হারায় যায়, যা খুশি তা করে না, নিজের ইচ্ছা এবং মর্জি এবং মনের আকাঙ্ক্ষাকে দাবায় আল্লাহকে খুশি করার জন্য, মন চায় সারা দুনিয়া সবগুলো গুণা করতে কিন্তু সে গুণার পথে যায় না, সুযোগ থাকা সত্ত্বেও ক্ষমতা থাকা সত্ত্বেও, কেন আমার আল্লাহ নারাজ হলে, আমার আল্লাহ অসন্তুষ্ট হবে, আমার প্রিয় মূল্য নারে বিল্লা হজরত মৌলানা শাহ কি মোহাম্মদ আকবর সাহেব রহমতুল্লাহ সারা জীবন এই সবক পড়াতে থাকছেন যে প্রিয় বন্ধুরা যে প্রতিটি মুহূর্তে আল্লাহকে রাজি রাখো, এক মুহূর্তের জন্য আল্লাহকে নারাজ করো না, এইবার যদি তুমি জিন্দিগি কাটাতে পারো তাহলে আউলিয়াদের জিন্দিগি আল্লাহ তোমাকে ঠিক করে দেবে। এবং তিনি বলতেন যে শুনো মিয়া, জিস দুনিয়াতে হমেশা কো জানা ওর লোক করতে কবি না আনা, উস দুনিয়াতে দিলকে ক্যা লাগানা, যে দুনিয়া আমাদেরকে ত্যাগ করতেই হবে, এখান থেকে আমাদেরকে বিদায় নিতেই হবে, সেই দুনিয়ার প্রতি মন লাগায়া, সেই দুনিয়ার জন্য জীবনটাকে ধ্বংস করে ফায়দা কি? হ্যাঁ, তো এবং তিনি বলছেন যে কিসি হাতি কে মতলব হাত আপনি জিন্দেগানি কো জওয়ানি কর ফিজা উপর কে জিতে দি জওয়ানি কো, যে এই মাটির জিনিসের উপরে মূল্যবান জীবনকে হে বন্ধু তুমি মাটি করো না, এই জীবনটা তিনি জীবন তার জন্য উৎসর্গ করো, এই যৌবনটা তিনি যৌবন তার জন্য তুমি উৎসর্গ করো, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে লা তাসুলু কদ মাতি আদম ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসালা খামসি আন উমুরি فيما أبلى وعن شبابه فيما أبلى وعن مال من أين اكتسب وفيما أنفق وماذا عمل فيما علم، وكما قال رسوله صلى الله عليه وسلم তোমার যৌবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো, এবং তুমি বন সম্পদ উপার্জন করছো কোন কোন রাস্তায় কোন কোন পথে, এটা সঠিক ছিল বছর বলবো, আর যেই যেই জায়গাতে তোমার ধন সম্পদ তুমি ব্যয় করছিলাম সেটা হিসাব করবো। চারটে বিষয় হলো, পঞ্চম হলো যে আল্লাহ দিন সম্পর্কে কোরআন সুন্নাহ সম্পর্কে যতটুকু জানো সেই মোতাবেক তুমি আমল করছিলে বছর সন্তোষের বিয়ে বন্ধু, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করে জিন্দগিটাকে তাতে আমরা বন্দিগি বানাইতে পারি। একই মূলক পথ মরণ আসতে পারি ফারুক রহমতুল্লাহ আলী খলিফা ফয়েজ আবদুল্লাহের বন্ধু রহমতুল্লাহ বলতেন, প্রিয় বন্ধু তোমার মনে রাখা উচিত দু মরায় বন্দিগি হয় আজ রাখ, মার সব আব্দি হয় আজ রাখ, চন্দ্রে রোজ আর জিন্দগি হয় আজ রাখ, বর্ণা ফের শর্মিন্দগি হয় আজ রাখ। জীবনটা প্রিয় বন্ধু আমাদের শুধু আল্লাহ পাকের বন্দিগি করার জন্য, কয়েকদিনের সংক্ষিপ্ত দুনিয়া এর মধ্যে অনন্তকালে সম্পদ সম্পদ আমাদেরকে জোগাড় করতে হবে। আল্লাহ সৈলামী ভারতে ঘুরে ঘুরছিলেন বড় আলম ছিলেন, তিনি বলছেন যে আমি এসে রহে আজকে বাইতে রহে মা দেখ না একে কেসে রহে হায়াত দো রোজা কে চায় তো রম মুসা তো রহে কেসে কেসে রহে দুজনের জিন্দগি ফায়দা, এখানে হারাম নাই হালাল নাই, খালি সব দুনিয়া 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 জন্য ব্যস্ততা, এভাবে করা আমাদের জন্য কিভাবে সমীচীন হবে, কিভাবে সেটা আমাদের জন্য মঙ্গলজনক হতে পারে, এই সংক্ষিপ্ত এই দুনিয়া একভাবে এই হিসাবে খানা আমাদের কাটায় গেলেই হলো। আমাদের তো আসল নজর রাখা উচিত যেখানে চিরকাল আমাদের থাকতে হবে সেখানে আমি কেমন থাকবো, সেখানে কি রহমতের মধ্যে থাকবো নাকি আজাবের মধ্যে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে রূপ দান করে, মুখ দান করে, হেদায়েত নিশ্চিত করে আমাদের সকলকে এবং সমস্ত মুসলমানকে এবং সমস্ত মানুষদেরকে। এজন্য আমার ভয়েরা নিজের আমল করি, নিজের আমল করি, নিজের সন্তানাদিকে মানুষ বানানোর চেষ্টা করি। ঘরের লোকদের পর দিনওয়ালা, ইমানওয়ালা, হ্যাঁ, এবং তাকওয়াওয়ালা, উন্নতির উপর আমলওয়ালা বানানোর চেষ্টা করি। কোরআন শরীফে মহান রব্বুল আলামিন বলছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজেকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে ইমান এবং নেক আমলের দ্বারা, এবং তোমার ঘরের লোকদেরকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজেও দিন শেখা চাই, নিজের ঘরের লোকদেরকেও দিনের কথা বলা চাই, তাদেরকেও দিনের দিকে দেখা চাই, এবং যাদেরকে তাদেরকে বলার মতো সুযোগ আছে তাদেরকেও বলা চাই। আল্লাহ এরকম বলা এরকম টাকা একটি দাওয়াত ইল্লাল্লাহ বলে, যেটাকে আমি বলতেছিলাম যে ভাই, যে যতটুকু বললো অতটুকু আল্লাহর দিনের দাওয়াত, কালেমার দিকে ডাকলো কালেমার দাওয়াত, নামাজের দিকে ডাকলো নামাজ, এটাও দিনের নামাজের দাওয়াত, এটাও নামাজও আল্লাহর দিন, এটাও আমাদের দাওয়াত, এটাও দিনের দাওয়াত। এরকম গুনা থেকে বাঁচতে বললো, যে গুনা ত্যাগ করে যে আল্লাহ দিন, এটাও দিনের দাওয়াত। যে যতটুকু বললে যে আল্লাহ পাকের দিনের দাওয়াতের মধ্যেই মুসলমানের জিন্দগি, হ্যাঁ, এইটার ব্যাপারেই বলছিলাম যে এমন একটা দলিল দেব যেটা সকলে বুঝতে পারবে, যে আমাদের এই পরিমাণটা আরো বাড়ানো হচ্ছে, এই সব পরিমাণটাকে আগে বাড়ানোর দিকে করতে হবে ইনশাআল্লাহ। সেটা হলো যে আজান যেরকম দিল, এটা তো নামাজের উদ্দেশ্যে, হাজ্জে আলা সালাহ, নামাজে আসো, ডাক দিল না, কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন হাদিস শরীফে, বুখারী শরীফে হাদিস আছে, সিয়াসত তার কিতাবগুলোর মধ্যে আছে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামিয়া নিদা, যে মুয়াজ্জিন আজান দিল, এটাকে বলছেন নিদা, নিজেই বলতেছেন যে এটা হলো নেদা মানে আজান, এই ডাক দেওয়া, নেদা মানে ডাক দেওয়া, এই মুয়াজ্জিনের কণ্ঠে নামাজের জন্য ডাক দেওয়া। আজানের সুরতে যে শুনলো, এরপরে যে ব্যক্তি বলবে আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিন তাম্মা ওয়াস-সালাতুল ক্বায়িমা আতি মুহাম্মাদাল ফাদিলাতা ওয়াল ফাদিলা আল্লাহুম্মা আল্লাহু মাহমুদাল লাযী ওয়াসা ইন্নাকা লা তুখলিফুল মিরাদ। তার জন্য কেমন দিন আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে। আজানের সময় এরকম আজানের জবাব দেওয়া সুন্দর, একামতের সময় একামতের জবাব দেওয়া সুন্দর, কিন্তু আজানের পরে এই দোয়া যে ব্যক্তি পড়বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার জন্য আমার সাফাত ওয়াজিব হয়ে যাবে। এই দোয়াটা আমাদের পড়া উচিত না? আমরা অনেকে আজান সময় খালি কথাই বলতে থাকি, অথচ আজান সময় কোরআন শরীফে তেলাওয়াত করা উচিত না? ওই সময় কোরআন শরীফ পড়তে হবে, এটা আজানেরই জবাব দেওয়া চাই। এই কথা বুঝতেছেন না? আল্লাহ পাক আমাদেরকে সুন্নাত মোতাবেক আমলের তৌফিক দান করেন। রাসূল পাক আমাদের কি কর্তব্য না? আমাদের জন্য সেটা মূল্যবান সম্ভব না? এজন্য আমার শেখ মহামতুল্লাহ বলতে মুসলমান ভাইদেরকে, যে নফস কদর নবীর কে হে জান্নাত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হে সুন্নত কে রাস্তে। আজি সুন্দর কথা যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সুন্দর নকশা, এটা যারা ফলো করবে তারা জান্নাতে যাবে, তারা আল্লাহকে পাবে, তারা জান্নাতে যাবে এবং তারা আল্লাহকে পাবে। সুন্নত তরিকাই হলো আল্লাহকে পাওয়ার রাস্তা, সুন্নত তরিকাই হলো জান্নাতে যাওয়ার রাস্তা। তো এখানে যে বিষয়টা লক্ষ্য করে সেটা হলো যে আজান হলো এখানে মূল উদ্দেশ্য, কিন্তু তার জন্য ডাকা হলো খালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে রব্বাহাজি দাওয়াতি তাম, এই কামের দাওয়াতের হে রব, হে আল্লাহ যিনি এই কামের দাওয়াতের রব, কামের দাওয়াতের রব, যদি এই আজানের ডাকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করছেন, রোজা গুলো খালি নামাজের দিকে ডাক দেওয়া, এটাও দাওয়াত। কি কথা বললেন নাই? তো মুয়াজ্জিন যে আজানের কোন ডাক দিলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও আল্লাহর দিকে দাওয়াত, এর ভিতরে সামিল করছেন। আমরা হিম্মত করলে এরকম আমাদের পুরো জীবনটাকে সুন্দরভাবে আল্লাহ পাকের দিকে দাওয়াত বানাইতে পারি না? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে তৌফিক দান করেন। যে নামাজের সময় হলো, যে স্ত্রী ঘুমাই দিতে স্বামী মসজিদে দেখেছে, একটু ডাক দিয়ে গেলেই হয় যে উঠো, উঠে করে নামাজটা পড়ো, এটা নামাজের জন্য দাওয়াত হলো, এটা আল্লাহ পাকের দিনের দাওয়াত। যাই হোক, কথা তো কত কিছুই হয়ে গেছে মন্দ, কি জন্য এগুলো অস্ট্রেলিয়াকে জানাচ্ছে, আয়াত শরীফ আমি করছি না শুরুতে সেখানে যাওয়া উচিত। কোরআন শরীফে মহানবী আলমিন বলেন, এই অল্প জায়গার মধ্যে অনেক বড় বাদমা হলে আল্লাহ খুব রহমত নাজিল করে এবং এরা এসা করছেন যে মাথায় আল্লাহ দেখলেই মনে হয় যে নেক নেক আচ্ছা আচ্ছা ভালো ভালো আল্লাহ বন্ধারা বসে গেছে। আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন, সকলকে দিন ইমান ইসলামের সাথে সুন্নতের সাথে জিন্দা রাখেন এবং আল্লাহ পাকের সন্তুষ্টির হালকা আল্লাহ পাওয়ার জন্য আমাদেরকে দুনিয়ার থেকে উঠুন। এক ঘুরে তো বলছেন যে প্রিয় মামলা আর কোনো আর্জু নেই, একটাই আর্জু নিকাল যায় নিচে এই দিকে হাসপাতে এই আর্জু হয় আল্লাহ যেন আপনার নাম নিতে নিতে দুনিয়ার থেকে বিদায় দিতে পারে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, নিকাল যায় একদম মুখে নিচে এই দৃষ্টি হাজরত এই আর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে যেন আমাদের জিন্দগি কাটে। হযরত হাকিম মোহাম্মদ মাওলানা আশরাফুল ইসলাম রহমাতুল্লাহি আলাইহি রহিমা বাদা আজরাত মুজিব রহমাতুল্লাহি আলাইহি বলছেন যে প্রিয় বন্ধুরা, যে হু রহি হে ওর নিত্য বদক্রম যুগে যুগে রব্লা রব্লা বদম সাল হে এগারো রবে মুজে আদম জফা কাকে রু দিয়ে যায়গা দম দর জু করনা হে আখির মৌত হে এক দিন মরনা হে আখির মৌত হে। যে মানুষ বরফ তুমি বলতে দেখছো, বড় একটা বরফের পাটা বরফের চাকা, কিছুক্ষণ পরে দেখা যায় একদম শেষ, কখন যে বলে শেষ হয়ে গেছে কোনো কিছুই তুমি দিশা করতে পারবে না, বুঝতেই পারবে না। তোমার আমার মূল্যবান জীবনটা বরফের মতো মুহূর্তে মুহূর্তে করে শেষ হয়ে গেছে। আশ্চর্য লাগে যে আমার খানকা থেকে মসজিদ এতই হচ্ছে, তো দেখলাম যে পাঁচ মিনিট আছে, হ্যাঁ পাঁচ মিনিটে মসজিদে যাওয়া হবে, কিন্তু আমি মসজিদে একদম মসজিদের কাছে গেছি এখনো মসজিদে ঢুকতে পারিনি, রাস্তাতে হয়ে গেছি এখনো ঢুকতে মনে হয় কয়েক সেকেন্ড তো লাগবে। কিন্তু অপমানজন আজান দিয়েছে আর কি একা কমপ্লিট করে ফেলছে, অথবা ইমামটা আল্লাহ করে ফেলছে। তো আমি ভাবছি আল্লাহ পাঁচটা মিনিট এমন কেমনি কি হলো, কোন সময় শেষ হয়ে গেল বুঝি আছে, মানে এমন আশ্চর্য লাগে যে পাঁচটা মিনিট এত জলদি কিভাবে শেষ হয়ে গেল। প্রিয় বন্ধু আশ্চর্য এই দুনিয়া, সময়টা এত দ্রুত শেষ হয়ে যায়, সময় শেষ হয়ে মানে আমার জীবনটাই শেষ হয়ে যায়। তা আমি কি করলাম এই জীবনে, কিছুই তো করতে পারলাম না। আগামী মৌত কুড়ি বছর নেই, হ্যাঁ সামান্য খবর নেই, মানুষের মৃত্যু কার কখন আসবে কেউ কিচ্ছু বলতে পারে না। আমাদের কত আপনজন দুনিয়া থেকে চলে গেছে, কত প্রিয় জনরা দুনিয়া থেকে চলে গেছে, আমাদের থেকে কম বয়সে কত মানুষ আমাদের সামনে দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু বুদ্ধিমান মানুষকে পাইজা আমার তা এরা কুবুরে জানা যাবেন বালা আন্নাকা বা জানা মাহমুদ, যখনই দেখতে পাও যে কারো কবরস্থানে জানা যা দেখেছে লাল দেখেছে, তখন আমি খেয়াল করা উচিত তোমার শিক্ষা গ্রহণ করা উচিত, তোমার এরপরে নম্বর আসতেছে এরপরে তোমার নম্বর আসবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার আমলের বরকতে এই কবর জীবনটা হয় তোমার জান্নাতের একটা বাগানে পরিণত হবে। আর আল্লাহ যদি খুশি করতে না পারো, আল্লাহকে নারাজ করো, হ্যাঁ না, তাহলে এমন না হয় যে এই কবরটা তোমার জন্য জাহান্নামের একটা গর্তে পরিণত হয়। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যত দৃশ্য দেখি যত ঘাঁটি দেখি সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো মার আইতু মঞ্জরা ইল্লা ওয়াল কবর আফতা মিনহু, সবচেয়ে ভয়ঙ্কর ঘাঁটি হলো যে কবরের ঘাঁটি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি এখানে রক্ষা পেয়ে গেল সব ঘাঁটিতে নিশ্চিত সে রক্ষা পাবে, আর এই কবরের ঘাঁটিতে যে আটকা পড়লো ধরা পড়লো পুরো ঘাঁটিতেই আর তার বিপদ শক্তি নেই, বিপদ থেকে সে মুক্ত থাকবে না, নিরাপদ থাকবে না, সব জায়গায় তার জন্য বিপদ হবে সমস্যা হবে। এজন্য ভাগ্যবান ওই মানুষ যে দুনিয়ার জীবনে থাকে থাকে কিন্তু আখেরাত থেকে কাফের থাকে না। যেখানে জেহালতে থাকে আল্লাহকে খুশি করার জন্য প্রিয় সকল পণ্ডিতের মধ্যে থাকে, হাজদের মুসলমান থাকে, যে কোনো হালতে ইনশা আল্লাহ তাআলা আমি তো আল্লাহকে নারাজ করবো না এক মুহূর্তের জন্য, যে পর্দার মধ্যে আক্রান্ত না হওয়া, দিন নারী খুশি নজর না করা, এই জবানের দ্বারা জীবন না করা, এই কানের দ্বারা কোনো গান না শোনা, হ্যাঁ এই অন্তর দ্বারা কোনো খারাপ কল্পনা ইচ্ছাকৃত ভাবে না করা, এই হাত পা দ্বারা কোনো গুনায়ের পথে না আগানো, এইভাবে জিন্দগিকে বানানো যে আল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উপর হামেশা রাজি থাকেন, হাত ফালতে রাজি থাকেন, যেখানে থাকে বিহারে থাকে আল্লাহকে খুশি রেখা, আল্লাহর বন্দেগী খুঁজিনে, আল্লাহর হুকুমের অধীনে আমার জিন্দগি কাটে। আমার প্রিয় মুর্শিদ রহমতুল্লাহ আলাইহি বলতেন যে ও মেরে লম্হাত জো গুজরে খুদা কিয়া তুমে বস ওই লম্হাত কে হাসিল রে, জিন্দগির যে সময়গুলো মহান আল্লাহর খুশির মধ্যে আল্লাহর স্মরণের মধ্যে কাটবে প্রকৃত পক্ষে সেটাই আমার পত্রিকার জিন্দগি, আর না হলে জিন্দগির তার কোনো হাকিমত কিছুই নেই। আসল জিন্দগি মানুষের জিন্দগি যে আল্লাহ পাকের বন্দেগি বানা যে সময়গুলো আল্লাহর ইয়াদ করার সময়গুলো সেটাই হচ্ছে আল্লাহ পাকের আল্লাহ পাকের দেওয়া এই মূল্যবান জিন্দগির মদত করা। তো কোরআন শরীফে মহান রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলছেন যে তোমাদেরকে জিন্দগি দান করলাম তা আমি দেখতে চাই যে তোমরা কি কত সুন্দর আমল করো, যে কে কত বেশি জ্ঞানী এবং বুদ্ধিমান সেটা আল্লাহ পাক দেখতে চান, এইভাবে যে তুমি কত বেশি হারাম কাজ থেকে দূরে থাকো এবং কত বেশি আল্লাহ পাকের এইভাবে বুদ্ধিনীতিকে অগ্রসর হবো, ছুটে আসো আল্লাহ পাকের কথা শুনলে, আল্লাহ পাকের ডাক শুনলে, কিভাবে তুমি বেচারায়ণ হো এবং সচেতন হো এবং তৎপর হো এটা আল্লাহ পাক চলে গেলে আল্লাহ মন দেখতে চান। যখন আজান শুনতেন এমন অবস্থা তার দ্বারা যেন তিনি আমাদেরকে ছিলেন না, মানে আল্লাহ পাকের দিকে এত বেশি তিনি ব্যাকুল হয়ে উঠতেন, আল্লাহ পাকের জন্য নামাজের জন্য এতটা অন্তরের ভিতরে বিচ্ছেন এবং বিপুলতা পয়দা হইল, আল্লাহ পাক আমাদের সকলের অন্তরে নামাজের মহব্বত এবং আত্মত বলেন যে যে ব্যক্তি সুন্দরভাবে কামিল ভাবে আল্লাহর খুশির জন্য একদমই সুন্নত মোতাবেক ভালো করে নামাজ আদায় করল তখন আকাম দিন, সে তো আল্লাহ পাকের দিনের যে উদ্দেশ্য সে পূর্ণ দিন তার মধ্যে নিয়ে আসলো। আকাম নামাজ যখন মানুষ সুন্দর ভাবে পড়ে তো আল্লাহ পাকের পুরো দিন তার মধ্যে আসতে বাধ্য, পুরো দিন আল্লাহকে রাজি করার জন্য সুন্দর নামাজ যে পড়ে সবগুলো অন্যায় কাজ খারাপ কাজ খারাপ রাস্তা এগুলো ত্যাগ করতে সে বাধ্য হয়। এই আল্লাহ পাক পবিত্র কোরআনে বলে নামাজ খাটি নামাজ হাতিকি নামাজ কুড়ি দিনের নামাজ যার মধ্যে আছে তো সব অন্যায় কাজ ভক্তির কাজ সব অসুন্দর কাজ সব খারাপ কাজ সবগুলো ত্যাগ করে দিতে সে বাধ্য হয়। এক ব্যক্তি নামাজে আসছেন মহিলা শরীরে কিন্তু কিছু উল্লাসিত কাজ করছেন কোথাও জানে হাত একটু লিখে দিতে যাইত, তো এক সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লোক তো নামাজ তো পড়ে মসজিদে অবিতে আছে কিন্তু এইরকম কিছু উল্টাপাল্টা কাজ করে কিন্তু ভুল কাজ করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওর নামাজ যে জারি থাকবে এই নামাজই সব অন্যায় খারাপ থেকে ওরে আলাদা করে ফেলবে। নামাজ একটা সুন্দর আমল একটা সুন্দর জিনিস না, আল্লাহ তাআলা আমাদেরকে কামিল ভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস শরীফে বলেন যে সাত শ্রেণীর মানুষদের আল্লাহ পাক কিয়ামতের দিন আজকের সায়া দান করবেন, তার মধ্যে একটা শ্রেণী হলো রাজুলুল কালবুহু মুআল্লাকুন বিল মসজিদ ইযা ফারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই মানুষটা যে নামাজ পরে বস্তি থেকে বের হয়ে আসার পরে আবার তার মনটা মসজিদের দিকে লাগিয়ে থাকে, কখন আবার আল্লাহ শান্তিকে হাজির হবে নামাজের মধ্যে। এইরকম ভাবে নামাজের সঙ্গে তার মহব্বত এবং আল্লাহর ঘরের সঙ্গে তার মহব্বত পয়দা হয়ে যায়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে কিয়ামতের দিন আল্লাহ পাক জাল্লাল্লাহু মহারবানু তাকে আরশের নিচে ছায়া দান করবেন, যে ইল্লা দিল্লু দিল্লু এক ব্যাখ্যা মহব্বত তিনি তারা নেই করতেন, এবং ওই শাস্ত্রীর মধ্যে ওই মানুষটাও জীবনের সকলের ভুল ত্রুটি থাকে, কিন্তু এটা এক বিষয় যে তওবা করতে থাকা, ইস্তিগফার করতে থাকা, আল্লাহর জন্য মাফ চাইতে থাকা এবং কান্নাকাটি করতে থাকা ইসলামে এক মস্ত বড় আমল, একদম উঁচু লেভেলের আমল, অনেক উঁচু স্তরের এক আমল হলো যে কান্নাকাটি করা আল্লাহ পাকের সামনে। এটা এত গুরুত্বপূর্ণ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী হইয়া সব নবীদের সর্দার শ্রেষ্ঠ হইয়া সর্বশ্রেষ্ঠ নবী হওয়ার পরে রব্বুল্লাহ আলমিনের কাছে ফরিয়াদ করে বলে যে আল্লাহ আমার এমন দুটো চক্ষু দেন যে দুটো চক্ষু এই মুসলমানের বৃষ্টির মতো এরকম আপনার জন্য কান্নাকাটি করতে দেখতে পারে। আল্লাহ চোখের পানি এত দামি এবং মূল্যবান জিনিস, এক বুজুর্গ বলছিলেন যে ও নিহিতুই বাহাদুর মধ্যে কে আমাকে পৌঁছে দিবে রে আমার আল্লাহ পর্যন্ত, এই চোখের পানি তুই আমার আমার মামার কাছে নিয়ে পৌঁছে দেবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আমার মুর্শিদ আরেফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আল-সাদ সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলেন জো গিরে ইদার জমি পর মেরে আজকে কে সিতারে তো চমক উঠা ফলক পর মেরি বন্দগি কা তারা। যখন আমি জমিনে আল্লাহর জন্য কাঁদতে শুরু করি আমার চোখের পানি নূর নূর আসমান পর্যন্ত চমকাতে শুরু করে, চোখের পানি এসা দামি এবং এসা মূল্যবান। শুনতেছেন প্রিয় বন্ধুরা, রাসূল পাক এই মানুষরা আল্লাহ ওয়ালারা যেগুলো বলেন সেগুলো মানে যতটুকু অক্ষমতার মধ্যে বলেন তো বলেন, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সর্বোচ্চ। পেয়ারা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে বান্দা আল্লাহর জন্য কাঁদে আর ওই চোখের পানি তার চেহারাতে লাগে, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের উপর হারাম বানায় দেন। এই জন্য মাওলানা সারাদুল্লাহ রহমতুল্লাহি বলছেন আয় কুসা জানে কি আর দুনিয়া নে হুজ আয় হুমা ইউ দিন কি আর দুনিয়া নে হুজ, সেই চক্ষু কত দামি, যে চক্ষু আল্লাহর জন্য কাঁদে, সেই অন্তর কত দামি, যে সেই অন্তর আল্লাহ পাকের মহব্বতের আগুনে জ্বলতে ফুটতে থাকে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, আল্লাহকে ভয় করার মতো ভয় করার কি অর্থ, যে মুফাসসিরিন বার বার এক ব্যাখ্যা করছেন তাম মুফাসসিরিন আল্লাহ তাআলা যে হুকুম গুলো করছেন সেগুলোকে পুরা করা, আর আল্লাহ পাক যে সকল কাজ নিষেধ করে দিচ্ছেন সেগুলো থেকে বিরত থাকা, এটা হলো আল্লাহকে ভয় করার মতো ভয় করা। এবং বলা তামুতুনা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মরবা অবশ্যই কিন্তু এইরকম মৌত যেন তোমাদের হয় পুরো জিন্দগি একদম আল্লাহ পাকের সন্তুষ্টি আমল বলা, অন্তরের বিশ্বাসকে ইমান বলে, আর পুরো জিন্দগি ব্যাপী যেখানে যা করা সব কিছু আল্লাহ পাকের হুকুম এবং শরীয়ত মোতাবেক সুন্নত মোতাবেক করা, এটাকে ইসলাম বলে। আল্লাহ পাক যেন জেলাল রহমানুল্লাহ বলে যে তুমি যখন মৃত্যু তোমার যখন মৃত্যু হবে আমি যেন দেখতে পাই একদম পুরো জিন্দগি কাম ইসলাম বলা, যেদিকে তাকাও সব থেকে ইসলাম ইসলাম ইসলাম, পূর্ণ জিন্দগি আল্লাহ তাআলার একদম অনুগত, আল্লাহ পাকের হুকুমের একদম প্রতি। এইরকম ভাবে যদি বান্দা জিন্দগি বানায় আর দুনিয়ার থেকে তার মৃত্যু হয় তো দুনিয়ার থেকে যখন কবরস্থানে পৌঁছলো ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে মান রব্বু কমা দিনু আমার ফাদার রসুল আল্লাহ দিয়ে বলে তার দিই খুব বড় তোমার রবকে, সে বলবে রব্বি আল্লাহ আমার রব তো আল্লাহ, তোমার দিন আমার দিন ইসলাম উনিকে দিনে ওনাকে বলারে এই যে আমার কেয়ার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখনই আসমান থেকে রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে সাদাকা যে আমার বন্দা একদম ঠিক ঠিক উত্তর দিতে চলো জলদি করো জান্নাতের থেকে তার জন্য এখানে বিছানা দিল, তাদের বিচারের ব্যবস্থা করল এবং জান্নাত পর্যন্ত তার জন্য দরজা খুলে দিল এবং জান্নাতের পোশাক তাকে এখনই পরা যাবে। হ্যাঁ, কেয়ামতের দিন যখন উঠবে সেই সব মানুষের কাপড় চোপড় সারা উঠবে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু কবর জীবনে, বর্ষকের জীবনে এখানে জান্নাতের পোশাক পরে তাকে সম্মানিত করো। আল্লাহ পাক জান্নাতে লাগো মানে বলো এই হুকুম করবে। এই শুনতেছেন প্রিয় বন্ধুরা, যার মানে হলো যে মানুষ ইমানের সাথে আল্লাহ পাকের সন্তুষ্টির সাথে জিন্দগি কাটাবে, মৃত্যুর সময় থেকেই তার জন্য মর্যাদার ব্যবস্থা, নিয়ামতের ব্যবস্থা, রহমতের ব্যবস্থা মহান আল্লাহ পাক জান্নাতে লাগো মানে বলো পক্ষ থেকে অবশ্যই করা হবে। আমার ভালো ভালো বান্দাদের জন্য কি অকল্পনীয় নিয়ামত আমি জান্নাতের মধ্যে আছে, কেউ কল্পনা করতে পারে নাই, কেউ কোনোদিন চোখে দেখে নাই, কেউ কোনোদিন কানেও শুনে নাই। আমাদেরকে এইরকম সুন্দর সুন্দর জিনিস শুনাইতে থাকছেন যাতে এই ক্ষণস্থায়ী দুনিয়া থেকে আমাদের নজর সরে এবং মহান আল্লাহর মহব্বতের দিকে আমরা আকৃষ্ট হই। আল্লাহ পাক জানা যে লাল মনে হল পবিত্র কোরআনে বলেন আমি সব মুসলমান ভাইদেরকে বলবো, ভাইরা আপনারা তোমরা যেখানেই থাকবা সব সময় আল্লাহর মহব্বতে তোমরা বিজয়ী থেকো। সাহাবী ফুল বুঝলো ছিলেন, তিনি এরকম কিছুক্ষণ পরপরই হঠাৎ করে উঠলে উঠতেন আল্লাহর কথার মধ্যে, আল্লাহর ভঙ্গিমির মধ্যে, আল্লাহর ফিকিরের মধ্যে শান্তি শান্তি, আরামে আরাম, এতে ফিরান। এর বাইরে গেলেই অশান্তি, এর বাইরে গেলেই হিম্মত করো, হিম্মত করে আল্লাহকে খুশি করার রাস্তা ধরো, হিম্মত করলে আল্লাহ পাকের পক্ষ থেকে সাহায্য আসবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এবং হয়তো চাঁদ খালিফা ফাজা আব্দুল্লাহ মজুর রহমতুল্লাহ বলছেন তোমার মনকে তুমি সামলাইতে পারো না, একটু চেষ্টা করো, আবার দেখা যায় আজে বাজে কথা মনে আসে, আবার আজে বাজে রাস্তার দিকে ছুটতেছো। কিন্তু এরকম যদি হয় তাহলে তুমি নিরাশ হয়ে যাও না, নাসিক করতে গিয়ে নখ থেকে পায়ের মাংস প্রিয় হাত পাও মুছিয়ে নজারে আরে উঠতে কুষ্টি হতে পারে কোনো ব্যাপার কি, তুমি ও দাবালে তুমি তু দাবালে, যে তুমি যদি নিজের নখকে সাহায্য করতে না পারো, পুরোপুরি আল্লাহর হুকুমের অধীন না বানাইতে পারো, নিরাশ হয়ে হাত পাও ছেড়ে বসে দেয় না, সারা জীবনই এই নখ তোমাকে জ্বালাবে, খারাপ পথে টানবে, খারাপের দিকে কর্মচিত করবে, আর তুমি এর বিরুদ্ধে লড়বে, যুদ্ধ করবে। এটি হলো এক বান্দার বন্দী ছিল জিন্দগি, যেগুলো কর্তব্য আমার করা উচিত। তো তাই বলে তুমি কি এটা মনে করো না যে তুমি আল্লাহকে চাও, তুমি কি আল্লাহকে ভালোবাসবা না, আল্লাহকে প্রিয় বা প্রিয়জন জানবা না? তো যেহেতু আল্লাহকে তুমি প্রিয়জন জানো, সবচেয়ে বড় প্রিয়জন মহান আল্লাহ তোমার, আল্লাহ তুমি অবশ্যই চাও, আল্লাহ প্রেমিকদের কাতারে নিজের নাম নিজের নিজের স্থান তুমি চাও। অতএব তোমার কর্তব্য হাজারবার স্ক্রিন করলো, হাজারবার ভুল হলো, তোমার চিন্তা করে আবার আগাও, আবার চেষ্টা করো, পারিব না কোথাও বলিও না, একবার না পারিলে দেখো শতবার, আবার একটু সাত দিয়ে নজর কারে আপনার খানিকটা সমস্যা উনি ছোটর বেলা আমরা যখন নিজের কিতাবাদি পড়ি তখন হুজুর নসিহত করতে প্রায় প্রায় কথাটা বলতেন। এজন্য আমরা এই পশ্চিমকালে এই কথা না বলি আমার দ্বারা হবে না, আমার দ্বারা হবে না কি আমি চেষ্টা করবো, না পারলে আবার তওবা করবো, আবার মাফ চাইবো, আবার আগে বাড়বো, এইভাবেই পুরো জিন্দগি আমার কাটানো লাগবে। যে চেষ্টা করতে থাকবা না পারলে আবার করবা, আবার করবা, এইভাবে রাস্তায় পড়ে থাকলে তো তোমার আল্লাহর সঙ্গে মহব্বত বাড়তে থাকবে। কি কথা বলতে এক লোকের সঙ্গে অনেকদিন দেখা নাই, ঘন ঘন দেখা, রোজ দেখা, জরুর দেখা, খালি মহব্বত বাড়ে। আবার আর বার দেখা খোলা আপনার খালি একটু বাসায় গেলেই মনটা সফট করে। কি কথা বলতে আবার ওই লোকের সঙ্গে পাঁচ বছর যাবত দেখা, ওই লোকের কথা কোনো খেয়াল লাগে সমাজ করবার উপর আল্লাহ ওই লোকটার সঙ্গে কত মহব্বত ছিল আল্লাহ রে সমাজ উপর কথা মনেও পড়লো না। কি কথা বলেন না কি ব্যাপার যে বলে যে কি আপনি একটু একদম স্মরণ করবেন না ভাইজান মাফ করে দিন, কায়া দেখে মায়া বলে, কায়া দেখে মায়া বলে। যেই বান্দা রব্বুল আলামিন দরবারে বারবার হাজির আছে, এই ফজরের নামাজ, এই মাগরিবের নামাজ, এই আসরের নামাজ, এই যোহরের নামাজ, এই এশার নামাজ, তারই বারবার হাজির আছে, বারবার আছে, বারবার আছে, বারবার আছে, বারবার আল্লাহ পাকের দরবারে হাজিরের বরকতে আল্লাহ পাকের সঙ্গে মহব্বত বাড়তেই থাকে। গতকাল জিজ্ঞি করছিল আজকেও জিজ্ঞি করে আল্লাহ পাকের সঙ্গে মহব্বত বাড়তেই থাকে। কি কথা বলে নেই হাজার বার গুনার সুযোগ হয়েছিল কিন্তু গুণা করে নেই, এইরকম সুযোগ এখনো আছে কিন্তু গুনার পথে যায় না। এই ধাক্কা খাইতে খাইতে, চোখ খাইতে খাইতে অন্তরে আল্লাহর জন্য আঘাত লাগতে লাগছে আল্লাহ পাকের সঙ্গে মহব্বত বাড়তেই থাকে। কি কথা বলে নেই আল্লাহর হুকুম তামিল দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, গুনার যুদ্ধে লড়াই করা, যুদ্ধ করার দ্বারা আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, আল্লাহ পাকের নামের জিকিরের বরকতে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে, সুন্নতের আমলের বরকতে আল্লাহর সঙ্গে মহব্বত বাড়ে। আরেকটা কি সিলেটে মনে করছিলেন হযরত মাওলানা আকবর আলী সাহেব রহমতুল্লাহি দরগা শাহজালাল মসজিদে তিনি খতিব ছিলেন এবং ওখানেই বড় একটা মাদ্রাসা জামিয়া কাদেরিয়া, তো এইটার উনি মুতান ছিলেন। এই বুজুর্গ শুনে আমার যখন ঢাকাতে দেখা হলো আমার প্রিয় মসজিদ রহমুল্লাহ সঙ্গে দেখা করতে আসলেন, জহরতওয়ালা কথা বলতেছিলেন, বয়ান করতেছিলেন, এর মধ্যে বলতেছিলেন হযরত হাজিদের মহাজের মুখে ইমাম রব্বানী মাওলানা সুজাউদ্দিন গঙ্গুহী নাম শুনে কান্না আরম্ভ করছেন। কি কথা বললেন নাই যে ওনার কান্না দেখে এখন সকলের মধ্যে কান্না, কি কথা বললেন নাই এক মেয়ের লোক তার মা ইন্তেকাল হয়ে গেছে, মা মারা গেছে, এমন কান্না বাকিরা আমাদের খুঁজে যাচ্ছে কি হয়েছে, শুনলাম যে তার মা ইন্তেকাল হয়েছে, আইসা ওর কান্না দেখে পরে বাকিদেরও চোখে পানি এসে গেছে। এরকম হয় না, একজনের লেবু খায় তেঁতুল খায় তেঁতুল, আরেকজনের দেখে তার তার জিব্বা তো ওরকম একদমই করুন মনে হয় যে আমিও তেঁতুল খাইতে লাগে, এরকম হয় কিনা যে জিব্বা পানি আসে যায় না, এরকম এক মেয়ে মানুষ কান দিয়ে দিকে বাকিরাও কান্না আরম্ভ করেছে। এক বাচ্চা বাবা মারা গেছে, বাচ্চার বুক ফাটা কান্না, বাকি মানুষ চোখ বুঝতে থাকে, এরকম হয় কিনা যে চোখের পানি যার যে কান্নাকাটি করতেছে, বুকে ব্যথাওয়ালা মানুষ যে তার কাছে গেলে অন্তরে ব্যথা পয়দা হয়, ব্যথা জাগে, চোখের পানি বলা থেকে যে অন্তরে চোখের পানি আসবে। কি কথা বুঝেন না ভাই, আল্লাহ কথা অনুরূপ ভাবে যে মানুষগুলোর অন্তর আল্লাহর মহব্বতওয়ালা, মহব্বতের আগুনওয়ালা, তো তাদের সঙ্গে উঠা বসা করলে এর বরকত অন্তরে আল্লাহ পাকের মহব্বত পয়দা হয়, আল্লাহ পাকের মহব্বতের আগুন লাগে। হযরত খাজা আব্দুল হাসান মজিদুর রহমাতুল্লাহি আলাইহি ভাষায় যে আজ কি খাসিয়ত ও ওয়েস্ট কি খাসিয়ত, যে খানা বা খানা হয় যে ক্রীড়া বলতে না, যে এক ঘরে আগুন লাগে তার থেকে পাশের ঘরে লাগে, সেখান থেকে পাশের ঘরে লাগে, অনুরূপভাবে যে অন্তরে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলে তো তার থেকে আরো হাজারো ঘরে এরকম আল্লাহ পাকের হাজারো দিলে আল্লাহ পাকের মহব্বতের আগুন জ্বলতে থাকে। ইমাম রব্বানী মাওলানা সুজাউদ্দিন গঙ্গুহী রহমতুল্লাহি আলাইহি রহমতুল্লাহ মহাজের বকির বলে সুগতি দিতেন, পরে গিয়া বলছেন হজরতজি আমি অনেকগুলো বড় বড় হাদিসের কিতাব পড়াইতো, তা আমি তো মন চায় আপনার কাছে গুলি ধরে মায়া ধরে, কিন্তু আমার খুব ব্যস্ততা, আমার বেশি আমল দিলে আমি পারব না। এমনকি আমি আপনার সোজা সোজা বলি অন্তর্জি, আমি কিন্তু তাহলে মনে হবে, কারণ আমি একটু ভালো মতো না ঘুমালে আমি গিয়ে মোবাইল কেমনে পড়াবো? সকালে কিতাবটা সরাসরি ব্যাখ্যা বিশ্লেষণ এগুলো দেখতে হবে, পরে সবকি গিয়ে বই বলতে পড়ার লাগবে না, কিতাবটা বুঝে নিতে হবে না, একটা তো না ছয় ছটা আদিতে কিতাব আমি পড়ে তো বললো যে ঠিক আছে মিয়া রশিদ আহমদ, এই অল্প সময় কি একটু জিগি করতে পারবা? বলে সেইটুকু পারবো, কমায় দিয়ে আপনারা বুঝতেছেন ভাইরা। শুনেন মিয়া, প্যার যার ভালো, প্যার যদি ভালো থাকে না, এই চাকি মাসের বর্ষা পাঙ্কা মাথা পুরো যে হ্যালো দেখুন যে নাজুক খুঁজি হয়ে গেছে মানুষ, আর প্যার যদি আমাশা বলা হয় গ্যাস্ট্রিক বলা হয় পরে বিজেপি খাওয়ালে দেখুন যে বটে নিয়ে দৌড়ে দিয়ে কথা বললেন কি অর্থ, যেই মানুষ গুনার কাছ থেকে দূরে থাকে মিয়া, খারাপ রাস্তা থেকে দূরে থাকে, সে যদি আমল অল্প করে আল্লাহর কাছে মূল একটু ফলটা হতে পারে। হ্যাঁ, আসল হলো গুনা এবং হারাম থেকে দূরে থাকা, খায় হারাম সারা দুনিয়ার হওয়া সবগুলি করতে থাকলে তো ভয় থাকে, সুদ সারে নাই, ভূত সারে নাই, মিথ্যা সারে নাই, পরের হক নষ্ট করা এই কাজ থেকে এখনো ফিরে নাই, হাজার আমল করতে থাকলে ওই আমলের নূর জমা হবে কোন জায়গাতে? সব তো শেষ হয়ে যেতেছে, ঘরে আছে মাছ সারারা ধরতেছে ঘরের তলা ফুটা, মাছ যেগুলো আছে এগুলো থাকবে ভাই কিছু। প্রথম কাজ হলো যে হারাম রাস্তা থেকে ফিরে আসা, বাকিগুলো যারা চেষ্টা করে এখনো ফুটতেও পারতেছে না তারা কি করবে? লাইনে লাইনে লাগিয়ে আল্লাহ পাকের রহমতের রাস্তার সঙ্গে জুড়ে থাকো, যতটুকু পারো ততটুকু করো, এইটুকুর বরকতে একটু আগে বাড়বা, আর একটু আগে বাড়বা, আর একটু আগে বাড়বা, এভাবে বাড়তে থাকবা ইনশা আল্লাহ তাআলা। এই কথা বলে নেই, যাই হোক, হজরত মহারশিদ আমার গম্ভীর মূর্তি আলি বললেন হাজির বলে মহাজের মূর্তি আমাদের দিকে হজরতি মুড়ি ঢুকে মন চাই, কিন্তু আমি একটু কম হয়ে দিন, আমি অনেক বড় বড় কিতাব পড়েছো, রোহানি শ্রী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবুদাউদ শরীফ, নাসাই শরীফ সবগুলি পড়ে, ঠিক আছে একটু জিকির করতে পারবো কিনা গিয়া তাহলে সেটা পারবো, সে তাহাপুরের কথা বলে না, তাহাপুর তো আমি একটু পার হয়ে যাবো, যাই হোক ঠিক আছে। মায়া ফেলে মায়া ফেলে রাত হয়ে গেছে, আজকে থাকছেন যে ঠিক আছে আজকে থাকি পরে সকালে যাবো, তো রাত্রিবেলা ওই খানকাতে ঢুকতো তারা তো বুঝতে পূজা পুজোগুলো তারা সবাই মিলে তাহাজ বুঝতে তারপর জিকির আসতে বুঝতেছে, তাহলে তো আর সেটা গম্ভীর মূলের চোখ খুলে গেছে, আপনাকে ঘুম ভেঙে গেছে, এই ঘুম ভাঙলে পরে ভাবলেন যে যাক এই চলে যাবো, তখন তো আর নিজের মতো চলবো, আজকে রাতে যখন থাকলামই আর ঘুমটা যখন ভাঙলই পুজো করি তাহাজ করি এখান থেকে পরে যখন চলে গেছেন রুজি রাত্রে ওই সব ঘুম ভেঙে যায়, ঘুম ভেঙে যায় আর মনে করেন যে ঘুম যখন ভাঙলো ঘুম আসেও না, চল যাক তাহলে এখন এই মাসকে মাস এই ঘটনা রোজই ওই সময় ঘুম ভাঙে উঠেন এবং ওই পুজো করেন এবং তাহাজ পড়ে, পরে একদিন ভাববেন যে আমার হাজি হাজি যদি মহাদের মুখে, আপনি শর্ত মানবেন আমার যে তাহলে পড়া লাগবে না, আর কি আপনি এমন এক ঘটনা ঘটায় দিচ্ছেন যে এখন আমার কাছে দোয়া করে দিচ্ছেন যে আল্লাহ প্রথম হলে তাহাজ পড়বে না, কিন্তু আমি চাই যে পড়ব, আপনি তো ঠিক দেন, এদিকে ওনার শর্ত মানছেন ওদিকে আল্লাহর সঙ্গে যোগাযোগ করতে থাকছেন, আল্লাহ পাক তৌফিক দিয়ে দিচ্ছেন, শুনতেছেন প্রিয় বন্ধুরা? এটাই বিষয় যে আল্লাহ আল্লাহ মোলাদের সঙ্গে উঠে আসার মন করতে হাজার রকম কল্পনাতীত নেয়ামত আল্লাহ পাক দিতেই থাকে, যেটা মানুষ স্বাভাবিক জীবনে করতেই পারত না, এজন্য আমরা থেকে অনুমত করার আশা করি। দারুল আমরাই বলছেন আল্লাহর মহব্বত প্রিয় মহব্বত রবির মহব্বত দিনের মহব্বতের সম্পর্ক আল্লাহর সঙ্গে যদি পয়দা করতে চাও তার জন্য শ্রেষ্ঠ এক পদ্ধতি হল যে কোন আল্লাহ ওয়ালার সঙ্গে সম্পর্ক রাখো। আমার প্রিয় মসজিদ রহমতুল্লাহের ভাষায় যে মেরি জিন্দগি কা হাসিল মেরি চিজ কা সাহারা তেরে আছে তুমি জিনা তেরে আছে তুমি মরনা, আল্লাহ যেখানে কোনো বলি আল্লাহ পাইছি সারা জীবনে তার সঙ্গে উঠা বসা করার তাদের জন্য উঠা বসা করার চেষ্টা করছি, মুঝে কুছ খবর নেই থি যে দর্দ কে হায় আরব তেরে আশে কুন সে সিঙ্গা যিনি সামনে দেখবে মরনা, হে আল্লাহ জানতাম না যে আপনার মহব্বত কি জিনিস, কিন্তু আপনার গরিবের সঙ্গে আপনার তিনি জামানের সঙ্গে উঠা বসা করতে আপনার মহব্বত চিনবার মহব্বতের রাস্তা চিনবার গভীর ক্ষতি হয়েছে। হ্যাঁ, এবং তিনি বলেন যে কিছু জমিনি কিছু আপনার উঠতে আ গেয়া হয় জি না উঠতে আ গেয়া হয় মরনা। কি কথা বললেন যে খাঁটি কোন আল্লাহ ওনার সঙ্গে উঠা বসার মহব্বত করার তার সাথে উঠা বসা করার কোন চিন্তা নসিব হয় তার জিন্দগি আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দগিতে পরিণত হইতে বাধ্য হয়। হ্যাঁ, এই যে নোয়াখালী হাজির মহানা মমিনুল্লাহ সাহ বড় আলেম মানুষ চলেন একদমই সাধারণ মানুষের মতো পাবলিকের মতো, তো উনি বলছিলেন যে হাফিজুর রহমতুল্লাহকে দেখতাম যে তাওয়াফের পরে গিয়ে বিরোধ করতেন আর এমন কান্না কাঁদতেন হুজুরের কান্না দেখলে কারুরই চোখের পানি আর রাখা সম্ভব হতো না, সকলেই কাঁদতে বাধ্য হইত। এমন ভাবে হজরত হাফিজুর রহমতুল্লাহ আল্লাহ পাকের নিকট কান্নাকাটি শুরু করতেন। শুনছেন প্রিয় বন্ধুরা, হজরত হাকিমের মত মরণা আসলে কারুর রহমতুল্লাহ বলে যে হাজি মুরাদুল্লাহ মহাজান মুক্তির অবস্থায় সঙ্গে উঠা বসা করলাম থাকলাম মক্কা শরীফে অনেকদিন হজরতের সঙ্গে ছিলাম, একদিন এরকম দেখলাম কি যে রাত্রিবেলা এসার নামাজের পরে যে কাবা শরীফের সামনে হাজি মুরাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ সেজদার মধ্যে পড়ে এমন কান্না আরম্ভ করছেন যে বলেন কান্না যারা শুনতে ছিল তাদেরও পরিজা ফাটবার উপকার হতেছিল। এত কান্না তিনি কাঁদতে ছিলেন এবং কাঁদতে ছিলেন আর বলতেছিলেন যে যে হে আল্লাহ আমি এক গুণাগার মানুষ, আমার এই গুণা আমার দোষ আর আল্লাহ দুনিয়াতে আপনি কারো সামনে এবং আখেরা তো কারো সামনে প্রকাশ করতে দিয়েছেন না, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এলাহি আব্দুকাল আসি আল্লাহটা মুখের সামনে দুরু বিবাহ আঁকা এক বন্দা কান্দে ছিল আর বলতে ছিল হে আল্লাহ গুণাগার বন্দা আপনার দুয়ারে আসছে আপনার ডাকি আমি বাইন চন্দ্রে বাহানটা আসুন দিদাকা বাইন চন্দ্র সময় যন্ত্রে দিবাকা, হে আল্লাহ যদি মাফ করে দেন তো আপনি তো মাফ মাফ করতে বলা, আর যদি আপনি দাঁড়ায় দেন তো আমি কোথায় যাবো, আর কোনো দুয়ার আছে যেখানে আমি দাঁড়াইতে পারবো, আর কোনো খোদা আছে যে খোদাকে আমি ডাকতে পারবো। শুনতেছেন প্রিয় বন্ধুরা, তো হাজির জাতীয় মহাজের ভক্তি অবস্থায় ও শেষদের করে কাঁদতেছেন এবং বুঝতেছিলেন এখন আইন বন্দারা গর্ভধম মন্ত্রীদের মন্ত্রণ আল্লাহ আমি খারাপ কিন্তু আমার খারাপই আমার দোষ আমার দোষের কথাগুলো আপনি কারোর সামনে প্রকাশ করে দিয়েছেন। আমার ভয় না এত বড় মানুষ হাজির জাতীয় মহাজের ভক্তি অবস্থায় তিনি এইভাবে কাঁদতেছিলেন আল্লাহ পাঠের আমার সাপ্তাহ। তো এইভাবে এইরকম আল্লাহ মহারাজের চোখের পানি দেখতে দেখতে আল্লাহ পাকের মহব্বত দেখতে দেখতে এবং তাদের আত্মীয় বানায় দেখতে দেখতে ওই সৌবতের বরকতে এইরকম আপনার এরকম চরিত্র এরকম গুণাবলী এরকম সুন্দর মুবার জিন্দগি আল্লাহ পাক নসিব করে দিলেন। এই হাদিসা রহমতুল্লাহ কাবা শরীফের গেলাপ করে কাঁদতেন এবং বলতেন যে প্রিয় মাওলা কই তুষে কুছ কই কুছ মানতা হয় এলাহি মাই তুষে তলবগা তেরা, হে আল্লাহ আপনার এই বন্ধারা কত করে কত দিতে চায় আর আপনার বন্ধা এমদাদুল্লাহ হে আল্লাহ আপনার নিকট শুধুই আপনাকে চায়। হ্যাঁ, আল্লাহ যে পাইতেছে তার কোন জিনিস বাকি আছে? আমার ভাই এই জন্য আল্লাহ পাকের মহব্বত অর্জনের জন্য কোনো আল্লাহ ওনার সঙ্গে উঠা বসারও চেষ্টা করি এবং ওলামায় দিনের সঙ্গে জুড়ে থাকি, ওলামায় দিনের সঙ্গে জুড়ে থাকলে হতের সঙ্গে হেদায়তের সঙ্গে থাকার প্রভৃত খুশি হবে আর আপনাকে ওলামাদের থেকে যারা বিচ্ছিন্ন হবে তারা হত হেদায়তের রাস্তা থেকেই বিচ্ছিন্ন হয়ে যাবে। যত দিনের কাজ করি, যত পথে হাঁটি, যতই আল্লাহকে মহব্বত করি, যতই ইসলামের জ্ঞান অর্জন করি, আল্লাহর কসম যারা হকানি ওলামাদের ছায়াতে থাকবে না, তাদের পথ প্রদর্শনের অধীন নিজেকে চালাবে না, তারা সিরাজুল মুস্তাকিমের রাস্তার উপরে পায়ের থাকা সম্ভব হবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে নবী রসুলদের ওয়ারিশ হচ্ছেন ওলামায়ে দ্বীন, আল্লাহ নবী রসুলদের কি টাকা পয়সা ধন দৌলত ছিল সেটার ওয়ারিশ বানিয়ে গেছেন তা না, আসমানি জেহেল যেটা মানব জাতির জন্য হেদায়ত এবং যেটা দিন সেই দিনের মূল হচ্ছে জেহেল সেটা আল্লাহ পাক নবী রাসূলদের পরে উলামায়ে দ্বীনের নিকট আমার থাকবেন, তো উলামায়ে দ্বীন থেকে সেই দৌলত আমাদের নিতে হবে। কি কথা বলেন না ভাইয়া, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, মান সাল্লা খালফা আলিমিন নবিয়্যি ফাকাআন্নামা সাল্লা খালফা নবিয়্যি, যে ব্যক্তি কোন পরেজদার আলিমের নিয়ে পিছনে নামাজ আদায় করল, সে যেন কোন নবীর পিছনে নামাজ আদায় করল। একজন আলিমের মর্যাদা আল্লাহর রাসূলের নজরে এত বড়, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলের তৌফিক দেন, আল্লাহর মহব্বত এবং আল্লাহর ভয় এবং আখিরাতের ফিকির দান করেন, সুন্নতের জিন্দেগী নসিব করেন। আমি সর্বশেষ এই ছোট্ট ছোট্ট কয়েকটা আমলের কথা বলি। নম্বর এক, রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে মুসলমান প্রতিদিন 100 বার করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, কিয়ামতের দিন হাশরের মাঠে যখন সে আসবে, এই কালিমার নূরে তার চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল করতে থাকবে। প্রতিদিন কয়বার করে পড়া হয়? আমরা এই আমলটা করতে হিম্মত করবো ইনশাআল্লাহ, চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে। আর একটা আমল এমন আজীবটা যে ছোট্ট আমল অথচ এত বড় ফজিল, সেটাও কি বলবো, যে কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসলাতান লা ইউসতিহিমা রাজুলুল মুসলিম ইল্লা দাখালাল জান্নাহ, যে দুইটা আমল যে যেকোনো মুসলমান জিন্দিগি ভরি আমল লা ইউসতিহিমা, যে জিন্দিগি ভরি আমল দিকে ধরে রাখবে, সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। কি যে এক নম্বর হলো যে 5 বক্ত নামাজের পর 10 বার সুবহানাল্লাহ, 10 বার আলহামদুলিল্লাহ, 10 বার আল্লাহু আকবার বলা, দেখেন কি শুনতেছেন ভাইরা, 5 বক্ত নামাজের পর। এখানে একটা ব্যাপার আছে, যে হলো ফজরের পরে আমরা 33-34 বার অনেকে পড়তে হয়তো অভ্যাস আছে ফজর এবং আসরের পরে, কিন্তু জোহরের পরে জোহরের সময় আরিটা পড়া হয় না, আসরের সময় পড়া হয় না, মাগরিবের সময় পড়া হয় না, কি কথা বলেন ভাই, এসার সময় পড়া হয়, এসায় ছুটে মাগরিবের দিন ছুটে জোহরে ছুটে, বেশি বেশি হয়তো আসর আর ফজরের পরে একটু হলো, তাও হয়তো অনেক সময় ছুটে যায়, কি কথা বলছেন না, কিন্তু রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফে বলছেন, খায়রুল আমালি মা দিমা আলাইহি ওয়া ইন সাল্লা, সবচেয়ে বড় আমল, সবচেয়ে দামি আমল ওই আমল যেটা পরিমাণে কম হলো আল্লাহর বন্ধু আল্লাহর খুশির জন্য পরে সবসময়, কি কথা বলেন নাই, সবসময় করে নিয়মিত করে, এটা পরিমাণে কম হলো এটা সুন্দর। যেমন এক লোক এই হুজুরুল্লাহ দেখা করে, হুজুরের সঙ্গে দেখা করে বা শাশুড়ির সঙ্গে দেখা করে, এটা এই যেমন মাসে মাসে এরকম একদিন আসে, কি কথা বলেন না, বা দুই মাস পর করে একদিন আসে, এর আগে আসে যাবে না, তো শাস্ত্রী বলে আল্লাহ তোমার এটা আসে না, 2 মাস হয়ে গেল, 3 মাসও আসে না, আর তোমার বিয়ে হওয়ার পর থেকে খালি ঘন ঘন আসে, 3 দিন পরে আসে, 5-7 দিন পরে আসে, খালি ঘন ঘন আসে, আল্লাহ তোমাকে কত ভালো মাসা, ওই যেমন 2 মাসও আসে না, 2 মাস পরের আগে দেখলাম না কোনো সময় আসে, 2 মাসের মাথায় আসে, আর এই জমাই দেখো কি রকম, ছাত্রের জন্য পান্তুবারে নিয়ে সাদা নিয়ে, হ্যাঁ এই যে সাতদিন বিজয় দাঁড়িয়া বা বাবা দাঁড়িয়ে ঘন ঘন আছে, 3 দিন পরে, 7 দিন পরে, 5 দিন পরে খালি আছে, খালি আছে, এই জামাই ভালো, মুরগির দিন, মাছের দিন নিয়ে আসে, কখনো হাত নিয়ে আসে, শীতের দিনে, ঠিক আছে, হঠাৎ যেন আবার কোনো খবর নেই, প্রথম অনেক দিন আসছিল, আর আসে না, আর আসে না, আর আসছিল, কি কথা বলবেন, এই আবার আসছে এই প্রায় 9-10 মাস পরে, 9-10 মাস করে আবার ঠিকই ঘন ঘন এর মধ্যে আসতে, এখন চাকরি বলে যে আল্লাহ এবারে তো একবার আসে, আজকে ঘন 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 কয়েকদিন আছে মাঝখানে, আর তোরা আসনা তো 9-10 মাস যাবে, আর ওই জামাই তো 2 মাস পর করে আছে, 2 মাস পর করে আছে, 2 মাস পর করে আছে, তাহলে তো বোঝাই ভালো, 2 মাস পরেই অন্তত চাকরির কথা মনে পড়ে, আর এইবারে তো একদমই 9-10 মাস পর্যন্ত খবর পেতে না, কি কথা বলবেন নাই, খেলা আমাদের মাছ কি মারে ওই গুলো, কি কথা বলবেন নাই, আরেকটা হলো যে এক লোক খায় না, একদমই 1 সপ্তাহ যাবত খাইতেছে না, বড় হঠাৎ কিছু খাইল, যে স্বাস্থ্য ভাঙবে না, আর এক লোক খায় পরিমাণ পরিমাণে কম খেল, প্রতিদিন খায়, সকালে কিছু, দুপুরে কিছু, সন্ধ্যায় কিছু, শরীরটা ভালো থাকে, কি কথা বলবেন নাই, আমার ভাইয়েরা সবচেয়ে বেশি ভালো মঙ্গল কামিয়াবির রাস্তা বুঝতেন এবং শিক্ষাদান করতেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে সবচেয়ে দামি আমল হলো যে পরিমানে কম হলো সেটা নিয়মিত জানি না। এরকম ছুটতে থাকাতে অল্প করে করা ভালো হবে না। তা আমরা পাঁচ হত নামাজের পরে আল্লাহ পরীক্ষা চালু করতে পারবো না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করবে। আর একটা আমল, এই দুইটা আমল বলছেন না, আর একটা আমল কি যে শোয়ার সময় পড়বা, শোয়ার সময় তোমার তেত্রিশ বার, এই তোমার না বলি আলহামদুলিল্লাহ তেত্রিশ বার, আল্লাহ একবার চৌত্রিশ বার শোয়ার সময় এইভাবে পড়া। রসুল বলেন এই দুইটা আমল যে ব্যক্তি জারি রাখবে তো সে ব্যক্তি অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আমরা এই লাইন হাজার রোজ একশো বার এটা চেষ্টা করবো ইনশাল্লাহ, আর এই নামাজের পরে এই আমলটা এটা করার চেষ্টা করবো সবার সময় ইনশাল্লাহ তাআলা। আল্লাহ পাক যেন জেলাল আমরা বলো আমাদের সকলকে তৌফিক দান করে। আর সব মানুষই ভয় পায় যে না জানি মুহূর্তের সময় ইমান নিয়ে মরতে পারি কিনা, এটা ঝামেলা টেনশন মনে হয় না কি হয় কিনা। তো দুইটা জিনিস, দুইটা আমল করলে ইমানের সাথে মৃত্যুর আল্লাহ পাক তৌফিক দেবেন ইনশাল্লাহ। এরকম কতগুলো আমল আছে, বেশ কয়েকটা আমল আছে, আমি এই দুইটা আমলের কথা উল্লেখ করতে চাই। একটা হলো ফতোয়া স্বামীকে ইন্দ্রা আপনি স্বামী রহমকে এসেছেন যে নেটওয়ার্কের সুন্নতের অভ্যাস যে ব্যক্তি রাখে এই বরকতে আল্লাহ পাক মৃত্যুর সময় ইমানের সাথে মন উচিত করে জমান আল্লাহ পাক কালমা পর্যন্ত জারি করে দেন যে এই নেটওয়ার্কের সুন্নতের উপর আমল করা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আরেকটা জিনিস কি হল কমলায় যে যে সকল মানুষ আল্লাহ বলা তাদের সঙ্গে উঠা বসা করলে মহাপুরুষ একটা সম্পর্ক রাখলে হাদিসে পুষিয়ে যে মহান রব্বুল আলামিন বলছেন এই আল্লাহ আমার খাস বন্দাদের সঙ্গে উঠা বসা কাটিয়ে যে বন্দারা ওই বন্দারা সাকি মানে জাহান্নামি হবে। কি কথা বলেছেন এই হাদিসের ব্যাখ্যা আকিমুল মতমরণ আছে বলে আকিমুল মুতালিবিন দিন বলছেন যে এই লোক যে আল্লাহ বলাদের সঙ্গে উঠা বসা রাখবে হয় আল্লাহ বলা হয়েই যাবে, আর না হলে কমপক্ষে মৃত্যুর আগে সব গুণা থেকে প্রাণের তওবা নসিব হবে, তারপরে তার মৃত্যু হবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি তওবা করবে আল্লাহ পাক তাকে বেগুনা বান্দার মতো বর্তমান বলা বানায় দেবে। কিন্তু উদ্ধৃতি দিলে তখন আপনি কোথায় যাবেন? এই হাদিস যেটা করলাম এই হাদিসের ব্যাখ্যা প্রসঙ্গে এত বড় মহাদেশ বলছেন যে এর অর্থ হল ইন্না জালিলতা ও জ্ঞানদের বিমা বি ছামিমায় তফাজ্জলুল্লাহ বি আলাইহিম ইকরামাল্লাহ ইন্নাদের আসকান রহমতুল্লাহি বলে আল্লাহর খাস বান্দাদের সঙ্গে যারা উঠা বসা রাখে তো ওই আউলিয়াদেরকে আল্লাহ পাক যত নিয়ামত মর্তবা দান করবে তাদের সম্মান আছে, তাদের সঙ্গী সাথীদেরকে আল্লাহ পাক ওই নিয়ামত মর্তবা নসিব করি যেটাকে পবিত্র কোরআনের ভাষায় এলহাক বলে আল্লাহ মা বিহি দ্বিতীয়ত শুনতেছেন কি বন্ধুরা? কোরআন শরীফে আল্লাহ তাআলা নিজে বলছেন আমার খাস বান্দারা যারা বড় ঈমান ওয়ালা তাকওয়া ওয়ালা আমার সঙ্গে নিবিড় গভীর সম্পর্ক ওয়ালা তো তাদের যে আওলাদ বন্ধুরা তাদের রাস্তার উপর থাকবে ঈমান ও আমলের রাস্তা থাকবে, কিন্তু ওই বিশিষ্ট বান্দাদের সমকক্ষ ওই মর্তবার মতো আমল না করলেও আল্লাহ পাক বলেন জান্নাতে আমি তাদের সমকক্ষই বানাই দেব মর্তবার দিক থেকে। কি কথা বুঝলেন নাই? এলহা এটাকে বলে এলহা যে সকল বন্দারা নিজেরা গুণাগার হওয়া সত্ত্বেও কমজুরি বলা হওয়া সত্ত্বেও আমার বিশিষ্ট বন্দাদের সঙ্গে উঠা অবস্থা রাখবে। তো এই বিশিষ্ট বন্দাদের খাতিরে তাদেরকে আমি ওই রকম মর্ত বা ইনুদিন করে দেব। ইবনে আব্বাসের অন্তরালের ব্যাখ্যা মোতাবেক এই হাদিসের অর্থকে এই দ্বারা এতে অন্তত এতটুকু প্রমাণিত হয় যে গুণাগার বন্দা, কমজোর বন্দা, আমলের দুর্বল বন্দারা যদি কোন আল্লাহ ওয়ালার সঙ্গে যে সত্যিকার আল্লাহ ওয়ালা তাদের সঙ্গে সম্পর্ক রাখে, উঠা অবস্থা রাখে, এর বন্ধকে নিঃসন্দেহে আল্লাহ পাক তাকে বড় ধরনের পুরস্কার দান করবে, অনেক বড় নিয়ামত দান করবে। কমপক্ষে এতটুকু আল্লাহ তালা মাফ করে জান্নাত দিয়েই দিবেন। আর আল্লাহ জান্নাত দিবেন কি কাফেরকে না ইমানওয়ালাকে? তাহলে লায়াক্কাবিহিম জালিসিমের অর্থ এই, তারা নিঃসন্দেহে আউলিয়াদের সঙ্গে উঠা বসা কাটবে, আল্লাহ তালা ইমানের সাথে ভৌত দান করবে। শুনতেছেন প্রিয় বন্ধুরা, এটা কি মামুলি নেয়ামত? এটা কি কম বড় নেয়ামত? তাহলে আল্লাহ আল্লাহদের সঙ্গে সম্পর্ক রাখা উচিত না আমাদের? আল্লাহ আরো আমরা আমাকে আপনাকে সবাইকে তৌফিক দেন এবং কবুল করেন।
মধ্যখানে পুষ্ট রাস্তা এটা কি সরকারি রাস্তা কি এরকম যদি হয়তো রাস্তা উঠে দিয়ে যেত আর এদিক দিয়ে না চেষ্টা করতে থাকলে আল্লাহ তরফ থেকে কোন একটা সমাধান এসেই যাবে। আজকেও এক জায়গায় গেছিলাম, আমি বলবো না বিষয়টা, এরকম আপনাদের লক্ষ্মীপুরের বিরাট কোনো বড় মান্যতার কুঠি এক সমস্যা। আপনাদের লক্ষ্মীপুরের অনেক বড় এক রাজনৈতিক নেতার সঙ্গে আজকে কথা হলো, উনি আজকে আশ্বাস দিলেন যে ইনশাআল্লাহ আমি এটার দরকার হয় মিনিস্টারের কাছে গিয়ে মিনিস্টারের মাধ্যমে হলেও করা যাবে। কথা বলুন, যেরকম চেষ্টা করতে থাকলে ইনশাআল্লাহ কোনোভাবে রাস্তা খুলে দেবে। হ্যাঁ, আর দোয়া করি আল্লাহ তাআলা জলদি জলদি এটার উত্তম সমাধান করে দেবে। কি করবে আমরা তো মিনিস্টার না, তাই না? মিনিস্টারদের দেশে আমরা থাকি, অর্থাৎ আমাদের যারা দেশ শাসন করে সেই দেশে আমরা বসবাস করি, কিন্তু রব্বুল আলামিনের অধীনে আমরা সবাই থাকি। সে মিনিস্টারও যে আমার কাছে বলে এবং চায়, আমরাও সে আমার কাছে বলে দিলাম, এবং বুঝেও কি হয় না হয়। আল্লাহর কাছে কিছুটা বললে তো আল্লাহ যেটা করবেন করবেন। আল্লাহ তাআলা বন্দাদের কাজ বন্দাদের মামলা আজিব ধরে এক এক বুঝবো ছেলে তো ওনার কাছে লোকেরা কেউ হুজুর আমাদের এলাকার নদী ভাঙিয়ে নিয়ে যান দোয়া করে দেবেন। আমি কি আমি কি করবো? যদি মানুষ তো আমার কি করার আছে? যদি আল্লাহ ভাঙে তো আমি কি ধরে রাখবো নাকি? তো বুজুর্গ বিভিন্ন রকমের, এক ধরনের বুজুর্গ আউলিয়া যারা, তারা হলেন যে কোরআন সুন্নাহর মোতাবেক আমলওয়ালা এবং স্বাভাবিক বুঝওয়ালা, তাদের কাছে গিয়ে দোয়া করলে সুবিধাটা ভালো। তারা আল্লাহর কাছে বলেন, যা করেন করেন, আল্লাহ বুঝে করলে করবেন। আরেক শ্রেণীর বলি আমরা এই টাইপের, যাদেরকে মজুর করে মজুর পাবলিক, এদেরকে গুরুত্ব দেয় বেশি। কথা বলবেন অথচ বুজুর্গের বড় বুজুর্গের দিন বলছেন তাদের কাছে না গেলে ভালো। সেটা হলো যে হঠাৎ একটা বলে বসে যে হয় হয়েও যায়, কোনো সময় উল্টাপাল্টাও হয়ে যায়, মুসিবত হয়ে যায়, এদেরকে মজুর করে স্বাভাবিক খুশ বলা এবং স্বাভাবিক বিবেচনা প্রসূত কথাবার্তা আর খেলাপ কথাবার্তা তাদের বলার অভ্যাস থাকে। কি কথা বলুন দেখি, তো ওই রকম বুজুর্গ একজন ছিলেন। তো ওনার কাছে গিয়ে লোকেরা ধরছে, বলি আপনি আসেন একদিন আমাদের এলাকায় একটু দরকার দেন, নদীটা বাংলা বন্ধ করবেন। যাই হোক, চলো আজকে গেছে গিয়ে আমাদের কুদালানো বসে রেখেছে, কুদালানো যেদিক থেকে নদী ভাঙে ওদিকে ধূপ কাটা আরম্ভ করছে। বুজুর্গ মানুষ ঘিম এখন খাওয়ার অভ্যাস সবাই হাতিয়ে নিয়ে আসে, সক্রিয় ছিল অনেক ধূপ কাটতে কাটতে অনেক দূর গেছে। তো মনে করেছে বললো যে কি করতেছেন, চলো
কেন এটা কি আমরা তো বলতে নদী বাঙলো, তাহলে আল্লাহ বাঙতে পারে আর আমি এটা বলবো না, যেটা আল্লাহ বলেছিল যেটার মধ্যে মামলা ওদের সাহায্য করলাম, আল্লাহ বাঙতে পারে আমি বাঙালিকে সাহায্য করতেছে বাঙতে থেকে আমিও শুধু প্রবলেম এটা করবো আরো বাঙলো পরে তো ঠিক আছে পরে উনি চলে আসবে ওর পরে আর নদী ভাঙেন কি কথা বলেন এসব আল্লাহ পাকের খাদ বন্ধাদের সঙ্গে আল্লাহ পাকের এক এক রকমের আচরণ এক এক রকমের ব্যবহার আরেকজন বলছিলেন তো এমন অনাবৃষ্টি খরা আর হয়না বৃষ্টি কি পেরেছানি যে মানুষ দাঁড়িয়ে খুব আল্লাহ হুজুরে দোয়া করে দেন যাতে বৃষ্টি হয় বলে বলে আমি যে বলি তা উনি যা বলছেন আমি এখন বলবো না কারণ এই কিছু লোক আছে যে সমস্ত ওদেরকে আবার বুঝাইতে আবার কোরআন দিতে তুলে দিয়ে লাইনে আসতে সময় যাবে এই জন্য আমি সুন্দরটা অনুবাদ করে বললাম উনি বলেন আমি যা বলি না ভয় দেখি তাহলে উঠে না এই চাই একটা ভয় আরেকটা মানুষ বলে এটা মানে কোনো নিজামুদ্দিন আলজাকে যদি কেউ বলে দোয়া করে এবং উনি এরকম বললে তো মানুষ কি মানবে তখন না আপনি তো দোয়া করেন আমি একটু দোয়া করেন রাখো আমার কথা তো বিশ্বাস করবে না দেখো আমি যেটা বলি এটা ঘটনা সরি কিনা দেখো পরে উনি এই খরা কষ্ট এর মধ্যে বাইরে বাইরে গিয়ে পরে গোসল করছেন গোসল করে পরে লুঙ্গিটা এই যে খোলা জায়গার মধ্যে রোদ শুকিয়েছিল রোদ দিতেন যেখানে রোদ দিতেন যেই রোদ দিয়ে ঘরে আসতেন এমন বৃষ্টি আরম্ভ হয়েছে বৃষ্টির ছুটে পড়ে একা একা বেঁচে গেছে এখন উনি বলেন কি কথা যেটা বলছিলাম সেটা ঘটল কিনা আমি দিলাম উঠানে লুঙ্গি যাচ্ছে সুগার আমার লুঙ্গিটা দিয়ে দিলাম সুগার দিয়েছে আমাদের সকলকে মাফ করে এবং আল্লাহ দিনের উপর কান থাকা চৌধুরী দান করে মুদান সরকার মুদান সরকার আমি চিনি আমি যারা মুদান মনে করছিলাম পরে তাকিব করার পরে শুনে গেল তিনি মুদানে নিয়ে যান এক রোগ এই মাদ্রাসার এক হুজুর আলেম সুন্দর দেখতেও সুন্দর এবং এত লম্বা যে সুন্দর মানুষ লম্বা হয়েছে আরো সুন্দর পুরো দূর দূর থেকে বোঝা যায় আমি মনে করছিলাম এই মানুষটাই মন দেয় পরে এখানে এসে শুনলাম তুমি না দিতে চাই কি এখন দোয়া করতে হবে নাকি ঠিক আছে দোয়া করে ভাই কোন ধর কোন মাদ্রাসা নিশ্চয় الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم اللهم اغفر لنا وارحمنا اللهم عافنا واعف عنا اللهم اغفر لنا وجعلنا لك اللهم كل خير لكل مسلم ومسلمة اللهم عافنا وارحمنا في الأمور كلها وأجرنا আপনার বন্ধুর পথে খুশির পথে চলার জন্য আমাদেরকে তৌফিক দান করে নূরওয়ালা রাস্তা চলার নূর আমাদেরকে সির ফরমা হেদায়তের কামের নূর আমাদেরকে দান করে আপনার মহব্বত মারিফত দান করে নূরওয়ালা এলম আপনি আমাদেরকে সির করে ইসলামের পথে চলা আমাদের জন্য সহজ করে আপনার সন্তুষ্টির পথকে আমাদের জন্য মধুময় বানায় দেন তাই আল্লাহ উলামা দিনের মহব্বত আমাদের জন্য সৃষ্টি করে মা বাবার সঙ্গে আদর করার তাদের আনুগত্য করার তৌফিক আমাদের দান করে আমাদেরকে আপনার সন্তুষ্টির পথে চালিত করার তৌফিক দেন নিজের সন্তানদেরকে দিনের পথে আপনার সন্তুষ্টির পথে চালিত করার জন্য আমাদেরকে তৌফিক দান করে আমাদেরকে কবুল করে আমাদের ঘরবালাদের কবুল করে সকল আপন জন প্রিয় লোকদেরকে আপনার সন্তুষ্টির রাস্তায় কবুল করে সমস্ত বিশ্বের মুসলমানদের উপর সীমাহীন রহমত আপনি নাযিল করে যেখানে মুসলমান বিপন্ন বিপদগ্রস্ত নির্যাতিত মুসলমানদের আল্লাহ আপনি সাহায্য করেন, বিপদ থেকে উদ্ধার করেন, জালেমের হাত থেকে আল্লাহ উদ্ধার করেন। আল্লাহ বিশ্বের অনেক জায়গাতে কাছে দূরে বহু মুসলমান ভাই বোনেরা এমন ভাবে নির্যাতিত, আল্লাহ আপনাদেরকে সাহায্য করার মতো কোন রাস্তা বাহ্যিক ভাবে আমাদের হাতে নাই। আল্লাহ হে দয়াবান, হে মেহরবান, আমরা এতটা অসহায় এবং দুর্বল বন্ধু, আমাদের ভাই বোনদেরকে আপনি জালেমের হাত থেকে আল্লাহ আপনি উদ্ধার করেন। হে দয়াবান, বীর দয়াতে আপনি বুদ্ধদের তারা উদ্ধার করেন, তাদের জন্য নিরাপদ কোন আশ্রয় ব্যবস্থা করেন, সম্মানের সাথে নিরাপদ শান্তিময় জীবন যাপনের জন্য তাদেরকে আপনি ব্যবস্থা করে দেন। আয়াল্লাহ আমাদের উদ্ধারে আপনি বরকত দান করেন, আয়াল্লাহ আমাদের ব্যবসা বাণিজ্যে আপনি বরকত দান করেন, এলমে আমাদের বরকত দান করেন, আপনার মনায় জিন্দা রাখেন। দুনিয়া থেকে যখন উঠে আসবে তো আপনার মনায় আপনি দুনিয়া থেকে উঠে আসেন। আয়াল্লাহ মেহরবান মালিক, এই মজমাকে এই মাহমুদকে আপনি কবুল করেন, এই প্রতিষ্ঠানকে এই মসজিদ মাদ্রাসাকে আপনি কবুল করেন, কেমন পর্যন্ত জন্য কবুল করেন। আয়াল্লাহ যারা এর আয়োজক সহযোগিতাকারী পরিচালক ব্যবস্থাপক এবং যারা এখানে লেখাপড়া করেন সকলকে কবুল করেন, আমাদের সকলকে মাফ করেন, সকলকে আয়াল্লাহ আপনার দূরওয়ালা জিন্দগি আপনি রসিক ফরমায়া দেন, আমাদের দেশের উপর রহমত নাজিল করেন, তাহলে ফেতনা ফসাদ পেশাহী বিশৃঙ্খলা বিপদ আপদ আমাদের দেশ থেকে হে আল্লাহ আপনি দূর করেন, আমাদের দেশকে শান্তি দেশটাকে শান্তির পরিবেশ বানায় দেন, আফিসওয়ালা পরিবেশ বানায় দেন, আমাদের এই দেশের জন্য যা কিছু দরকার এদেশের মানুষের সুখে শান্তিতে বসবাসের জন্য আয়াল্লাহ আপনার অপূর্ব ভাঙ্গার থেকে সব শরীর দূরে আপনি দান করে দেন, সমস্ত মুসলিম বিশ্বকে আপনি দান করে দেন, দুশ্মনদের হাত থেকে আপনি আমাদের দেশকে হেফাজত করেন এবং সমগ্র মুসলিম জাহানকে হেফাজত করেন, বিশেষভাবে মক্কা এবং মদিনা মুনাওয়ারাকে শত্রুদের সকল চক্রান্ত থেকে আল্লাহ আপনি খাসভাবে হেফাজত করেন, খাসভাবে হেফাজত করেন, সকল নিয়ে উদ্দেশ্য আপনি পূরণ করেন, সব মুসলিমের মহান হেদায়াত আপনি আহ্বান করে দেন। আয়াল্লাহ আমাদের সকল দিনই প্রতিষ্ঠান সমূহকে আপনি কবুল করেন, দিনই প্রতিষ্ঠান সমূহকে অক্ষতিরুদ্ধ দিনই দুর্গরূপে আপনি কবুল করেন, আয়াল্লাহ আসমানি মুসলিম বিশ্বমান আপনি নাজিল করেন, আয়াল্লাহ মুসলমানদেরকে দিনই মানুষ অটলভাবে সহজ বানায় দেন, আয়াল্লাহ নক্ষে যোগাচার যোগা থেকে আমাদেরকে হেফাজত করেন, তাদের মুসলিমদের বিদুর থেকে সকল চক্রান্ত ধর্মগুলো থেকে মুসলমানদেরকে আপনি হেফাজত করেন, বিশ্বের যে কোনো জায়গায় মুসলমান আছে মুসলমানকে তার দিন ইমানি ইমদানের উপরে অটল থাকার এবং ভরপুর থাকার বিতঙ্ক থাকার সৌভাগ্য খুশি মুসলমান। আয়াল্লাহ মেহরবান মালিক, আমাদের তাম হাজারকে রহমতুল আলমী সৈয়দুল সরিফ সল্লাহামের পত্রকে আপনি কবুল করেন, আয়াল্লাহ মুসলমানরা দুনিয়ার বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে এই দিন ইমান ইমদানকে নানান বিভ্রান্তের মধ্যে পড়ে গেছে, আয়াল্লাহ মুসলমান ভাই বোনদেরকে অত্যানি আগমন আমাদের হেদায়তের এবং দিকির নিশোনার উদ্দেশ্যে চলার জন্য ভুল দান করে এবং ভৌতিক দান করে, যে সকল ভাইয়েরা এর বাইরে নানান রকমের বিভ্রান্তিকে নিজেরা আক্রান্ত এবং বিভ্রান্তির সৃষ্টি করতেছে তাদেরকে ভুল দান করে এবং হেদায়তের পথে আসার জন্য কবুল করে, আমাদের সকলকে আল্লাহ আপনি হেদায়তের ভুল দান করে। আল্লাহ হানাফি সাহাবি মালিকি হাম্বলি চায় মোঝাবি সারা বিশ্বের শ্রেষ্ঠ ওলামা মুহাদ্দিসদের পোকা মুফাসসিরদের নজরে সত্য বলে প্রমাণিত। আল্লাহ এখন বর্তমান সময়ে সারা দুনিয়াতে কিছু ভাইয়েরা মোঝাবের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলতেছে তাদের এই ভুল বুঝ থেকে মুসলমানদেরকে হেফাজত করেন এবং তাদেরকেও সেই বুঝের পথে চলার জন্য দৌড়িক দেন এবং ভুল করেন, আমাদের তামাম ওলামায় নিজের জিন্দিগি রহমত দান করেন, সজ্জা নায়েবের সুরে এলম আমল জিন্দিগি আমাদের ওলামায় দিন আপনি নসিব করেন। আল্লাহ মেহরবান মালিক, প্রতিটি দিন মাদ্রাসাকে মস্তবর দিনই খাঁটি বলে কবুল করেন, আল্লাহ আমাদের সকলের সমস্ত মুসলমানের প্রতিটি ঘরে ঘরে বেশুমার ধর্মপ্রদ নূর আর নূর নাজিল করেন এবং প্রতিটি ঘরকে ইসলামের একটা ভিন্ন নমুনা একটা সুন্দর মনের জন্য আপনি কবুল করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি পবিত্র সুন্দর উত্তম পবিত্র সুন্দর জীবনের এই মডেলের পূর্ণাঙ্গ অনুসরণ দ্বারা জীবনকে আমাদের ধন্য করার জন্য আপনি তৌফিক দেন এবং কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
ترجمان اکابر عارف باللہ شیخ الحدیث شیخ العلماء حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکاتہ میر بانگلہ اردو پوتیٹی بیان بشیر جیکنو پرانتو تھے کے نیومی تو نیز نیز موبائلر ہواٹس ایپے پاور جنو যোগাযোগ করুন এই নম্বরে 01715 8018 69 মুফতি শহীদুসালাম কাসিমি। লাইভ বয়ান শোনার লিঙ্ক mixlr.com/khanka-bd mixlr.com/khanqah-bd অথবা www.khankabd.com। বয়ানের গ্রুপে অ্যাড হওয়ার জন্য নিজ নিজ মোবাইলের হোয়াটস অ্যাপ থেকে ভয়েস মেসেজে উল্লেখ করুন নিজের নাম ঠিকানা এবং শুধু বাংলা বয়ানই পেতে চান না বাংলা উর্দু উভয়টাই। গ্রুপে অ্যাড করে নেওয়ার পর আপনার মোবাইলে যাওয়া মেসেজে নট স্প্যামে টাচ করুন, রিপোর্ট স্প্যামে নয়। গ্রুপে বহাল থাকার শর্ত হল আপনার প্রোফাইলে কোনো প্রাণীর পিকচার থাকবে না এবং গ্রুপে কখনোই কিছু লেখা বা বলা যাবে না, লিখলে বা বললে গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। এই গ্রুপটা শুধুই হযরত ওয়ালা দানত বরকাতুহুম এর বয়ান পাওয়ার জন্য, নিজেদের মত বিনিময়ের জন্য আদৌ নয়। প্রয়োজনে গ্রুপের বাইরে উপরোক্ত নম্বরে যোগাযোগ করতে পারেন। নাম এবং নাম্বার পাঠানোর সহজ পদ্ধতি, উপরের মোবাইল নাম্বারটি সেভ করে টাচ করুন অ্যাটাচ ক্লিকে, তারপর কন্ট্যাক্ট, তারপর যে নাম্বার পাঠাতে ইচ্ছুক সে নাম্বারে, তারপর সেন্ডে টাচ করলেই হুবহু নাম এবং নাম্বার চলে আসবে আমার কাছে।